কিছু জিনিস মানুষকে দৌড়ে ধরে না, শুধু বসে থাকে, অপেক্ষা করে, যতক্ষণ না তুমি নিজেই তাকে দেখতে চাও। একবার ওই রুট দিয়ে আবারও যেতে বাধ্য হয়েছিলাম, কিন্তু এবার বিকেলের দিকে সব নর্মাল, বাস, হকার, টি স্টল, ব্রিজের নয়েজ। নিজেকে বোঝাতে চেষ্টা করলাম যে সব আমার আসলে মানসিক সমস্যা, আসলে সব নর্মাল। কিন্তু হঠাৎ আমার চোখ পড়ে বেঞ্চের নিচের একটা অংশে, সেখানে লেখা একটা লাইন, মজা, ওয়ার্নিং না কারো পাগলামি আমি জানি না, কিন্তু লেখা ছিল, যদি দেখো কেউ বসে আছে প্রথমে তাকিও না, যদি শোনো কেউ ডাকছে উত্তর দিও না। ওই লাইনটা পড়ার পর আমি আর কোনোদিন ওই শর্টকাট নেইনি। একটা টি স্টল, একটা একাকী বেঞ্চ, আর তার উপর মুখ নিচু করে বসে থাকা একটা অদ্ভুত লোক। রাত 1:45, এই রাস্তা দিয়ে বাড়ি ফিরতে হবে আমাকে। কি ঘটবে, কি ঘটতে পারে আমার সাথে?
ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব এবং এই ঘটনাটি এসেছে কলকাতা থেকে। ঘটনাটি ইংরেজি অ্যালফাবেটে লেখা, সুতরাং পড়তে একটু কষ্ট হবে, তারপরে আমি চেষ্টা করছি যতটা স্মুথলি পড়া যায়। চলুন শুরু করা যাক। নমস্কার রাসেল দাদা, আমার নাম কাঞ্চন, কলকাতার বড়বাজার থেকে লিখছি। ভূত ডট কম এর কথা আমার এক বন্ধুর কাছ থেকে শুনি, তখনই ডিসাইড করি এই ঘটনাটা লিখে পাঠাবো। বাংলা ইংলিশ মিক্স হয়ে যাওয়ার কারণে আমি দুঃখিত এবং লেখায় ভুল ত্রুটি হলে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বলছেন আমার বন্ধু দীপক, কলকাতাতে এমন অনেক জায়গা আছে যা দিনের বেলা পুরোটাই সাধারণ মনে হয়, কিন্তু রাত নামলে সেই একই জায়গার হাওয়া, আলো আর নিঃশব্দতা মিলে একটা অন্যরকম অস্বস্তি তৈরি করে। ঢাকুরিয়া ব্রিজ আর তার নিচের লাইনগুলো আমার জন্য এখন তেমনই একটা জায়গা। আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত আমিও ওই রুটে অনেকবার গিয়েছি। দিনের বেলা জায়গাটা কেউ আলাদা করে মনে করে না কখনো। বাস, গাড়ি, লোকজন, টি স্টল, হর্ন, পোস্টার, লাইনের ওপর দিয়ে ট্রেনে যাওয়া আসা, সব মিলিয়ে নর্মাল কলকাতা। কিন্তু রাতে, বিশেষ করে লাস্ট লোকাল ট্রেন চলে যাওয়ার পরে, ওই জায়গার কিছু পার্ট এমন চুপচাপ হয়ে যায় যে নিজের পায়ের আওয়াজও অস্বাভাবিক মনে হয়। অনেকক্ষণ পর্যন্ত আমি নিজেকে বোঝাতে চেষ্টা করেছি যে সেই রাতে যা দেখেছিলাম, যা শুনেছিলাম, সবটাই ক্লান্তি, স্ট্রেস আর ইমাজিনেশন। কিন্তু যত বছর যাচ্ছে ততই মনে হচ্ছে কিছু কিছু জিনিসকে জোর করে লজিক দিয়ে দেখা যায় না, বোঝা যায় না। 2021 সালের শীতকাল ছিল তখন। আমি সাউথ কলকাতার একটা প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে নাইট শিফটে বিলিং আর রিপোর্ট হ্যান্ড ওভারের কাজ করতাম। রাত করে বাড়ি ফিরে আসা আমার জন্য নতুন কিছু ছিল না। প্রচুর দিন 11:30, 11:30, মাঝে মধ্যে 12:00 বেজে যেত। সেই দিন ডায়াগনস্টিক সেন্টারে অনেক বেশি কাজ পড়ে গিয়েছিল, একটা মেশিনে প্রবলেম হয়েছিল আর দুজন স্টাফ ছুটিতে ছিল, তাই শিফট শেষ হওয়ার পরও আমাকে বেশ কিছুক্ষণ থাকতে হয়। বেরোতে বেরোতে আমার ঘড়িতে দেখলাম প্রায় 11:30। আমার বাড়ি যাদবপুরের দিকে, তাই আমি প্রায় ওই রাতেই ঢাকুরিয়া ব্রিজের নিচ দিয়ে একটা শর্টকাট নিলাম। রোডটা খুব ভালো বলবো না, কিন্তু কমপ্লিটলি খারাপও না। সাধারণত সেখানে একটা টি স্টল থাকে, রিক্সা পাওয়া যায় বা দু একজন লোক থাকেই, তাই আমি সেই রাতেও বেশি কিছু না ভেবে ওইদিকেই হাঁটতে শুরু করলাম। হাওয়াটা সেই রাতে একটু বেশি ঠান্ডা ছিল। জ্যাকেটের চেনটা তুলে নিয়ে, ফোনটা পকেটে নিয়ে হাঁটতে লাগলাম। প্রথম দিকে সব নর্মাল ছিল, দূরে লাইনের দিকে একটা লাল সিগন্যাল জ্বলছিল, ব্রিজের দেয়ালে পুরনো পোস্টারগুলো অর্ধেক ছিঁড়ে গিয়েছে, ছেঁড়া অংশগুলো নড়ছিল হাওয়াতে, নিচের ভিজে মাটির একটা আলাদা গন্ধ ছিল যা লাইনের জায়গাতে প্রচুর সময় থাকে। কিন্তু দুই মিনিটের মধ্যেই আমার মনে হল কেউ পেছনে হাঁটছে। পায়ের আওয়াজটা খুব জোরে ছিল না, কিন্তু আমার নিজের পায়ের সাথে মিলে যাচ্ছিল না। আমি থামলাম, আওয়াজও থামল। আমি পেছনে ফিরে তাকালাম, কোনো লোক নেই, দূরে একটা কুকুর ডাস্টবিনের কাছে ঘুরঘুর করছিল, আর কিছু না। নিজেকে বললাম খুব টায়ার্ড হয়ে গিয়েছি তাই ভুল শুনছি। তারপর আবার হাঁটতে শুরু করলাম, কিন্তু কিছু দূর গিয়ে ব্রিজের নিচে একটা কম আলোর জায়গাতে ঢুকতে না ঢুকতেই আওয়াজটা আবার শুরু হল, এবার আরো ক্লিয়ার, যেন আরেকটা লোক একটু দূর থেকে আমার সাথে সেম পেসে হাঁটছে। আমি এবার জোরে হাঁটতে শুরু করলাম, আওয়াজটাও জোরে হল। বাম দিকে চোখ ঘুরিয়ে দেখলাম যে টি স্টলটা প্রায় প্রতিদিন দেরি পর্যন্ত খোলা থাকে, আজ সেটা বন্ধ, শাটার নেমে আছে। তার সামনে একটা ভেঙে যাওয়া বেঞ্চ, আলো কম ছিল তাই প্রথমে ভালো বুঝতে পারিনি, কিন্তু আমার মনে হল বেঞ্চের ওপর কেউ বসে আছে, মাথা নিচের দিকে একদম স্থির। ওই রকম জায়গায় রাতে বেশি তাকিয়ে থাকা উচিত না বলে আমি চোখ ফিরিয়ে নিয়ে আবার হাঁটতে শুরু করলাম, কিন্তু বেঞ্চটা পাস করে একটু এগিয়ে আমার মনে হল পেছনে পায়ের আওয়াজের সাথে সাথে বেঞ্চ থেকে যেন কিছু একটা নেমে দাঁড়াল। আমি তখন প্রথমবার আসলভাবে আনইজি ফিল করা শুরু করলাম। রাতের সবচেয়ে খারাপ জিনিস হল অনেক সময় যা দেখি তা নয়, যা দেখি না তাই। আমি ফোন বের করে টাইম দেখতে গেলাম, 11:43। নেটওয়ার্ক ছিল, ব্যাটারি ছিল, সব ঠিক। মনে হল বাড়িতে একবার ফোন করে বলি যে দেরি হচ্ছে, আবার ভাবলাম ফালতু চিন্তা করবে। তখন চোখ পড়ল সামনে, দূরে একটা খুঁটির পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, গায়ে হালকা রঙের শাল, নিচে একটা সালোয়ার। আলো পেছনে ছিল তাই মুখ ক্লিয়ার দেখা যাচ্ছিল না। এরকম রাতে একা একটা মেয়েকে দেখে আমার অস্বস্তি বেড়ে গেল, কিন্তু তার চেয়ে বেশি আজব লাগল যেভাবে সে দাঁড়িয়েছিল সেটা দেখে। মুভ করছিল না, ফোন দেখছিল না, কেউ আসার অপেক্ষা করছিল বলেও মনে হচ্ছিল না, শুধু দাঁড়িয়েছিল। আমি কোয়াইটলি পাস করে চলে যেতে চাইলাম, কাছাকাছি আসতেই মেয়েটা খুব আস্তে বলল, পেছনে তাকাবেন না। আমি ওই জায়গায় থমকে দাঁড়িয়ে গেলাম, গলাটা জোরে নয় কিন্তু একদম ক্লিয়ার, যেন আমার জন্যই বলা হল। আমি একটু কাঁপা শব্দে বললাম, কি বলেন? ও মাথা না ঘুরিয়ে আবার বলল, যদি বেঞ্চে বসা লোকটাকে দেখে থাকেন তাহলে এখন পেছনে তাকাবেন না। এই লাইনটা শুনে আমার বুক ধরফর করে উঠল। আমার ফার্স্ট ইনস্টিংক্ট ছিল সাথে সাথে পেছনে ফিরে দেখা, কিন্তু কোনো কারণে সেটা করলাম না। এরকম সময় মানুষের মধ্যে একটা অড ইনস্টিংক্ট কাজ করে, কিছু কথা কমপ্লিটলি অ্যাবসার্ড মনে হলেও মনে হয় মেনে চলা উচিত। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? উত্তর দিল না। হাওয়াতে ওর শালের কোনা একটু নড়ে উঠল, তারপর খুব শান্ত গলায় সে আমাকে বলল,
সবাই প্রথমে ভাবে লোকটা ঘুমোচ্ছে, তারপর ভাবে নষ্ট লোক, তারপর পেছনে তাকায়। একবার চোখ মেললেই হয়।
ওই কথাগুলো এত নর্মাল ভাবে বলা হলো যে আমার গলা শুকিয়ে গেল। আমি এবার কিন্তু জোরেই বলে উঠলাম, দেখুন আমার মজা করার মুড নেই। ও এবার খুব আস্তে মাথা ঘুরালো, কিন্তু পুরোটা নয়, আলো ওর মুখের অর্ধেকটা পড়তেই আমার মনে হলো কিছু ঠিক নেই। মুখ নর্মাল, চোখ নর্মাল, কিন্তু পুরো চেহারায় একটা আজব ভিজে যাওয়া ছাপ, যেন অনেক ঘুম ধরে বৃষ্টিতে দাঁড়িয়ে আছে। আর চোখের মধ্যে এমন একটা ক্লান্তি যা নর্মাল মানুষের ক্লান্তি নয়। ও ধীরে বলল,
আমি চর্চা করছি না। আপনি যদি দেখতে চান তাহলে আজ রাতে বাড়ি ফিরবেন না।
আমি কয়েক পা পিছু এলাম, তখন পেছন থেকে একটা পায়ের আওয়াজ বন্ধ হয়ে গেল। এই সাইলেন্সটা ওই আওয়াজের চেয়েও ছিল বেশি খারাপ, কারণ সাউন্ডটা থাকলে ডিস্টেন্স বোঝা যায়, কিন্তু যখন একদম চুপ হয়ে যায় তখন মনে হয় জিনিসটা খুব কাছে এসে গেছে। আমি আনমনে ফোন বের করে ফ্রন্ট ক্যামেরা অন করলাম, ভাবলাম সেলফ ভিউয়ের রিফ্লেকশন নিয়ে পেছনে দেখব। স্ক্রিনে আমার মুখ এলো, পেছনে অন্ধকার লাইন, আর এক সেকেন্ডের জন্য ইমেজটা গ্লিচ করল। সেই গ্লিচের মধ্যে আমি দেখলাম যেন আমার পেছনে একজন দাঁড়িয়ে, মাথা একটু বাঁকা করে নিচের দিকে ঝোঁকানো। তারপর স্ক্রিন নর্মাল হয়ে গেল। আমি অলমোস্ট ফোনটা ফেলে দিচ্ছিলাম, মেয়েটা সাথে সাথে বলল,
পেছনে দেখবেন না, ও অন্য জায়গায়ও দেখা দেয়।
এবার আমার মাথা লিটারেলি ঘুরতে লাগল। আমি প্রায় চিৎকার করে বললাম, কে ও, ও কে? ও কিছুক্ষণ চুপ থেকে বলল,
আমি জানি না ও কে, ও কি, কিন্তু ও বসে থাকে, যখন কেউ থাকে ও ওঠে।
সেই সময় ব্রিজের ওপর দিয়ে একটা ট্রেন গেল, মেটাল ভাইব্রেশন, লাইন কেঁপে যাওয়া, হাওয়ার সাথে লোহার একটা গন্ধ মিলে পুরো জায়গাটাকে এক সেকেন্ডের জন্য আরো বেশি হেভি করে তুলল। আর সেই শব্দের মধ্যেও আমি স্পষ্ট শুনলাম বেঞ্চের দিক থেকে একটা গলা এলো,
দাদা।
গলাটা একদম সাধারণ, পুরুষ মানুষ হেল্প চাইলে যা হয়।
দাদা একটু শুনবেন?
ওই জায়গায় আসল ভয়টা ঢুকে গেল, কারণ আমাদের মধ্যে এমন একটা সহজ ভদ্রতা আছে যে কোনো লোক রাতে হেল্প চাইলে আমরা থামতে চাই। আমার মাথায়ও সেটা এলো, হয়তো কোনো ড্রাঙ্ক কোনো অসুবিধায় পড়েছে। কিন্তু মেয়েটার সাথে সাথে বলল,
উত্তর দেবেন না।
এবার তার গলা আগের চেয়ে কঠিন,
উত্তর দিলে ও বুঝে যাবে আপনি শুনতে পাচ্ছেন।
আমি কাঁপা শব্দে বললাম, আপনি যদি মানুষ হন তাহলে আমার সাথে চলুন। ও একটু হাসল, হাসিটা দুঃখ ভরা।
আমি গেলেও কিছু হবে না, আমি ওই জায়গা ছেড়ে বেশি দূরে যেতে পারি না।
এবার আমি প্রথমবার পুরো মুখ ঘুরিয়ে ওর দিকে তাকালাম। আলো ভালো ছিল না, কিন্তু যেটা দেখলাম সেটা অনেক দিন ঘুম নষ্ট করেছিল। ওর পা মাটির ওপর আছে, কিন্তু ওয়েটের কোনো ছাপ নেই, নিচের ভেজা ধুলোতে কোনো ফুটপ্রিন্ট নেই, চুল থেকে যেন জল পড়ছে কিন্তু মাটি ভিজছে না। ও ধীরে বলল,
অনেক বছর আগে আমিও এই রাস্তায় গিয়েছিলাম, আমিও পেছনে তাকিয়েছিলাম।
ওই লাইনটা শুনতে ফেক মনে হওয়ার কথা, গল্পের মতো মনে হওয়ার কথা, কিন্তু ওই মুহূর্তে ফেক আর রিয়েল এর মধ্যে ডিফারেন্স নিয়ে ভাবার অবস্থায় আমি ছিলাম না, কারণ আমার ডান কানের একদম কাছে আবার ওই সাধারণ পুরুষ গলার আওয়াজ এলো,
দাদা মোবাইলটা একটু দেবেন?
আমি ঘুরে যেতে চাচ্ছিলাম, কিন্তু মেয়েটা একদম কমান্ডিং একটা ভয়েসে বলল,
চোখ নিচে।
আমি ঝট করে নিজের দিকে তাকালাম, আর তাকিয়ে দেখলাম সামনের ভেজা মাটির ওপর আর একটা পায়ের ছাপ পড়েছে, কোনো শরীর নেই কিন্তু পার ছাপ আসছে, একটা, তারপর আরেকটা, তারপর আরেকটা। ছাপগুলো ছিল আমার দিকে, অর্থাৎ আমার দিকে এগিয়ে আসছিল। ওই মোমেন্টে আমার ব্রেন দুরকম ভাবে কাজ করছিল, একটা বলছিল দৌড়া, আর একটা বলছিল জমে যা। ও বলল,
ডান দিকে একটা বড় রাস্তা আছে, আলো আছে, কিন্তু এখান থেকে যাবেন ধীরে, ও দৌড় ভালোবাসে।
এই কথা শুনে আমার র্যাশনাল মাথা আরো বেশি ঘুরে গেল। ঘোস্ট আছে, আবার ঘোস্ট দৌড় পছন্দ করে, এটা শুনতে অ্যাবসার্ড, কিন্তু যখন ইনভিজিবল পায়ের ছাপটা নিজের দিকে আস্তে আস্তে এগিয়ে আসলো, তখন
লজিকের দাম থাকে না। আমি ধীরে ধীরে পেছনে হটতে লাগলাম। ও খুঁটির পাশে দাঁড়িয়েছিল, আর পেছনে বেঞ্চের দিক থেকে আবার একটা গলা এলো, এবার অনুরোধের মতো,
দাদা আমার দিকে একবার তাকান না।
এবার আমি বুঝলাম আওয়াজটা একটা জায়গা থেকে আসছে না, প্রথমে পেছনে, তারপর বাম দিকে, তারপর যেন ব্রিজের পিলারের উপর থেকে, যেন একটা গলা, একটা গলা নয়, গলার হ্যাবিট। মেইন রোডের আলো তখন দূর থেকে দেখা যাচ্ছিল, আমি পেছতে পেছতে সেই দিকে যাচ্ছিলাম, কিন্তু এক্সিটের আগে একটা ডার্ক প্যাচ ছিল, দুটো স্ট্রিট লাইট ছিল নষ্ট। ওই দিকে এসে মেয়েটা থামল, আমি অলমোস্ট কান্নার মতো করে বললাম,
আসুন।
ও মাথা নাড়ল, আমি এখানে। আমি জিজ্ঞেস করলাম, কেন? ও খুব শান্তভাবে বলল, যেখানে আমাকে ফার্স্ট দেখেছিলে আমি ওই লাইনে থাকি, আলো বেশি হলে তুমি আমাকে দেখে ফেলবে। আমি আবার জিজ্ঞেস করলাম, কে? এবার উত্তর দিল না, খুব ধীরে শুধু বলল, যদি বাঁচতে চান বাড়ি গিয়ে কোনো ডাক শুনলেও রাতে দরজা খুলবেন না। কথাটা শেষ হওয়ার সাথে সাথে পেছনে একটা ইনভিজিবল পায়ের ছাপ একদম জোরে জোরে আসতে লাগল, ছাপের স্পিড বেড়ে গেল, একটা নয়, দুটো নয়, মনে হলো একসাথে অনেক পায়ের ছাপ। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, অলমোস্ট দৌড়ে ডার্ক প্যাচটা ক্রস করে বড় রাস্তায় চলে এলাম। বড় রাস্তায় এসে সবকিছু এক সেকেন্ডে নর্মাল মনে হলো, দূরে ট্যাক্সি, একটা লেট নাইট ফার্মেসি, দুজন মানুষ সিগারেট খাচ্ছিল। আমি বুক ভরে হাওয়া নিলাম, তারপর পেছনে ঘুরে তাকালাম, ব্রিজের নিচের লাইনটা খালি, মেয়েটা নেই, বেঞ্চটাও নেই বলেই মনে হচ্ছিল, বা হয়তো ছিল সেখানে কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না। ওই রাতে আমি কোন রকমে বাড়ি ফিরলাম, বাড়ি গিয়ে কিছু বললাম না, নিজেকে বোঝালাম স্ট্রেস, ওভারওয়ার্ক, ইমাজিনেশন। কিন্তু রাত 2:17 আমার ঘুম ভাঙল একটা হালকা নকের শব্দে, বেডরুমের ডোর না, ফ্ল্যাটের মেইন ডোরে টক টক টক। প্রথমে ভাবলাম নেইবার, তারপর আবার হল টক টক টক, তারপর খুব আস্তে একটা গলা, একদম ওই সেম সাধারণ পুরুষের গলা,
দাদা মোবাইলটা ফেরত দেবেন?
আমার পিঠ দিয়ে ঠান্ডা একটা স্রোত নেমে গেল, আমি বেড থেকে উঠে দরজার দিকে যাইনি। সবচেয়ে ভয়ঙ্কর হল ওই নকের পর প্রায় 10 সেকেন্ড চুপ থাকার পর একদম নিচের থেকে, যেন ফ্ল্যাটের অপর পাশ থেকে, আর একটা গলা এলো,
আমি এখনো বাইরে বসে আছি।
পরের সকালে দরজা খুলে দেখলাম কিছু নেই, কিন্তু দরজার নিচে বাইরে ভেজা মাটির ওপর একটা বড় করে বসার ছাপ, যেন কেউ অনেকক্ষণ পায়ের মুখী করে বসেছিল। তারপর থেকে প্রায় প্রতিদিন রাতে 2:00 মধ্যে কোন না কোনো আওয়াজ হতো, কখনো নক, কখনো ওই সাধারণ গলা, কখনো শুধু করিডোর দিয়ে পায়ের আওয়াজ। 2 দিন পর একজন বন্ধুকে নিয়ে দিনের বেলা আবার সেই জায়গাতে গেলাম, ঢাকুরিয়া ব্রিজের নিচে সবকিছু নর্মাল, বেঞ্চ আছে, টি স্টল আছে, পোস্টার আছে, কিন্তু টি স্টলের একজন বয়স্ক লোক আমার কথা শুনে চুপ করে গেল, তারপর বলল,
রাতে বেঞ্চ দেখলে দাঁড়াবেন না, অনেক বছর আগে একজন লোক রেল লাইনের পাশে নষ্ট অবস্থায় পাওয়া গিয়েছিল, কেউ বলে অ্যাক্সিডেন্ট, কেউ বলে সুইসাইড, তার আগে নাকি সে দিনের পর দিন এখানে বসে থাকত, লোকজনকে ডাকত, তারপর এক মেয়ে হারিয়ে যায়, তখন থেকে লোকজন বলে 2 রকম ডাক আসে, একটা শুনে মানুষ তাকায় আর একটা মানা করে। আমি জিজ্ঞেস করলাম, মেয়েটা? বয়স্ক লোকটা মাথা নাড়ল, কেউ বলে নিজেই লাইনে পড়েছিল, কেউ বলে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, ক্লিয়ার কিছু নেই, কিছু কিছু লোক বলে রাতে একটা মেয়েকে দেখেছে যে লোকজনকে ফিরিয়ে দেয়। এই কথা শুনে আমার র্যাশনাল ব্রেইন আরো বেশি কনফিউজড হয়ে গেল, কিন্তু রাতের আওয়াজ বন্ধ হল না। তারপর এক রাতে আমি বড় ভুল করলাম, নক শুনে পি হোল দিয়ে তাকালাম, করিডোর খালি, কিন্তু পি হোলের গোল ফ্রেমের মধ্যে ফ্লোরের উপরে একটা জিনিস দেখতে পেলাম, একটা মুখ যেটা নিচে থেকে ওপরে তাকিয়ে আছে, মানে কোন লোক নর্মালভাবে দাঁড়িয়ে নেই, যেন ফ্লোরে বসে মাথা পেছনে ভেঙে চোখ ওপরে তুলে ডোরের নিচে ফাঁকা দিয়ে তাকিয়ে আছে। মুখটা ক্লিয়ার ছিল না, কিন্তু একটা বিষয় ক্লিয়ার, চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় আর মুখে হাসার মতো কিছু একটা আছে। আমি ছুটে গিয়ে পিহল থেকে সরে এলাম। ওই রাতে আর কোনো আওয়াজ হয়নি, কিন্তু পরের সকালে দরজার নিচের দিকে একটা লম্বা স্ক্র্যাচ মার্ক ছিল, যেন নখ দিয়ে কেউ নিচ থেকে সেই মার্কটা উপরে তুলেছে। আমি একজন পুরোহিতের কাছে গেলাম, একজন সাইকোলজিস্টের কাছেও গেলাম। একজন বলল নাম জপে জল দাও, আর একজন বলল স্লিপ ডিপ্রাইভেশন। দুজনের কথা আর কিছু ঠিক কিছু ভুল মনে হল, কারণ কিছুদিন পর নখ কমে গেল, তারপর বন্ধ হয়ে গেল। আমি ভাবলাম সব শেষ, কিন্তু আসল জিনিস শেষ হয়ে গেলে এই ঘটনার থাকত না। প্রায় চার পাঁচ মাস পর এক রাতে অফিস থেকে ফিরে দেখলাম ড্রয়িং রুমের ফ্লোরটায় ভেজা পায়ের ছাপ, বাইরে থেকে ভেতরে আসেনি, উল্টো ড্রয়িং রুমের একদম কর্নারে দেয়ালের সামনে গিয়ে শেষ হয়েছে, যেন কেউ ওই দেয়ালের দিকে মুখ করে অনেকক্ষণ বসেছিল। সেই দেয়ালে কোনো ফটো ছিল না, মিরর ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু কর্নারটা অস্বাভাবিক ঠান্ডা। আমি ওই জায়গায় আর কোনোদিন চেয়ার রাখিনি। অনেকদিন পরে আরো একবার ওই রুট দিয়ে যেতে বাধ্য হয়েছিলাম, কিন্তু এবার বিকেলের দিকে। সব নর্মাল, বাস, হকার, টি স্টল, ব্রিজের নয়েজ। নিজেকে বোঝাতে চেষ্টা করলাম যে সব আমার আসলে মানসিক সমস্যা, আসলে সব নর্মাল। কিন্তু হঠাৎ আমার চোখ পড়ে বেঞ্চের নিচের একটা অংশে, সেখানে লেখা একটা লাইন, মজা, ওয়ার্নিং না কারো পাগলামি, আমি জানি না, কিন্তু লেখা ছিল, যদি দেখো কেউ বসে আছে প্রথমে তাকিও না, যদি শোনো কেউ ডাকছে উত্তর দিও না। ওই লাইনটা পড়ার পর আমি আর কোনোদিন ওই শর্টকাট নেইনি। ঘটনাটা এখানেই শেষ করা যেত, কিন্তু একটা লাইন এখনো বাকি। দুই বছর পর আমার বিয়ে হয়, নতুন ফ্ল্যাট, নতুন এরিয়া, কমপ্লিটলি অন্য একটা জায়গা। এক রাতে আমার বউ খুব সাধারণভাবে জিজ্ঞেস করে,
তোমার কি কোনো বন্ধু রাতে আসে? কাল রাতে মনে হল দরজার সামনে কেউ বসেছিল।
আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম কিরকম, ও বলল
ক্লিয়ার দেখিনি, ওয়াশরুমে যাচ্ছিলাম, ড্রয়িং রুম থেকে দেখলাম মেইন দরজার নিচে আলোর ওপর একটা ছায়া, যেন কেউ বাইরে বসে আছে, হয়তো ভুল দেখেছি।
আমি কিছু বলিনি, কিন্তু সেই রাতে ঘুমানোর আগে মেইন ডোরের নিচে একটা তোয়ালে দিয়ে দিয়েছিলাম। আজ পর্যন্ত ওই জিনিসটা আমার সাথে ডিরেক্টলি কথা বলেনি, নকও করেনি, কিন্তু মাঝে মাঝে যদি রাত খুব চুপচাপ হয় আমি এখনো একটা আওয়াজ পাই দূর থেকে, যেন কংক্রিট ফ্লোরের ওপর কাপড় ঘষছে কেউ। তারপর একবার মনে হয় কেউ বসে পজিশন চেঞ্জ করল, তাই আমি একটা অভ্যাস বানিয়ে নিয়েছি, রাত একটার পর যদি কোনো কারণে ফ্ল্যাটের মেইন ডোরের দিকে যেতে হয় আমি কখনো আগে পিফল দিয়ে তাকাই না। প্রথমে পুরো করিডোরের লাইট অন করি, তারপর যাই, কারণ আমার এখন মনে হয় কিছু জিনিস মানুষকে দৌড়ে ধরে না, শুধু বসে থাকে, অপেক্ষা করে, যতক্ষণ না তুমি নিজেই তাকে দেখতে চাও। এই ছিল ঘটনা। ঘটনাটা অনেক লম্বা হয়ে গেল, তার জন্য সরি। যদি ভালো লাগে আশা করি পড়ে শোনাবেন। ভূত.কম-এর সবার জন্য রইল অনেক শুভেচ্ছা, আপনার জন্য অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আপনি বলছেন অনেক লম্বা হলো, আমার তো পড়তে ইচ্ছে করছিল, আমার মনে হচ্ছিল ইমেলটা কেন এত দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আপনি আবার লিখবেন, আপনার ঘটনা না হোক, আপনার বন্ধুর ঘটনা, আপনার পরিচিত জনের ঘটনা, আপনার আত্মীয়ের ঘটনা, যে কারো ঘটনা, কারণ আপনি চমৎকার লেখেন, বর্ণনা বর্ণনা করেন খুব গুছিয়ে। আশা করছি আপনাকে আবারও পাবো ভূত.কম এ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথে থাকবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে তার আগে যদি এই ঘটনাটি কারো ভালো লাগে অবশ্যই ঘটনাটি শেয়ার করুন আপনার বন্ধুর সাথে, এবং বিশেষত যারা ইন্ডিয়া থেকে শুনছেন তাদেরকে বলবো দেখুন কলকাতার ঘটনা আমরা প্রচার করছি, সুতরাং বেশি বেশি করে শেয়ার করতে হবে আপনাদের ফেসবুক থেকে বন্ধুদের মাধ্যমে, আরো বেশি জানিয়ে দিতে হবে ভূত.কম এর কথা। আশা করছি কলকাতা থেকে শুধু নয় পশ্চিমবাংলার বিভিন্ন শহর থেকে আরো অনেক অনেক ঘটনা পাব। এই ঘটনার মতো আর অনেক ঘটনা হয়তো পাঠানোর আছে, আসবে সেগুলো পশ্চিমবাংলা থেকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। নরসিংদী জেলার বেলাবো থানার কোন একটা গ্রাম থেকে ভূত.কম এ এটাই আমার শেয়ার করা প্রথম ঘটনা। আমার কাছে অনেক ঘটনা রয়েছে, আস্তে আস্তে সেগুলো পাঠাবো। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই এবং লিসেনারের কাছে ক্ষমা প্রার্থী। আজকে যে ঘটনা শেয়ার করব ঘটনাটি আমার এক বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছি। ঘটনাটি তার বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা মর্মান্তিক সত্য ঘটনা। সঙ্গত কারণে আমি এখানে কারো নাম উল্লেখ করতে পারছি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আমার বন্ধুর বড় ভাইয়ের ভাষায় বলার চেষ্টা করছি। ধরা যাক তার নাম তাহমিদ আহমেদ। আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। বলছেন তাহমিদ আহমেদ, সালটা তখন 2016। কোন এক কাঠফাটা দুপুরে মাদ্রাসা থেকে ফিরছিলাম আমি আর রোজ। রোজ আমার থেকে মাত্র 3 মাসের বড়, ছদ্মনাম। আমরা দুজন বেলাবো থানার কোন এক আলিয়া মাদ্রাসাতে ক্লাস 10-এ পড়তাম। সারা বছর পড়াশোনাতে অমনোযোগী হলেও সামনে SSC পরীক্ষা, তাই দুজন পড়াশোনাতে খুব সিরিয়াস ছিলাম বলে রাখা ভালো। রোজ আমার বন্ধু, আমাদের রিলেশন প্রায় 1.5 বছরের। যাই হোক, এবার ঘটনাতে ফেরা যাক। আমি আর রোজ হেঁটে চলেছি গ্রামের রাস্তা দিয়ে, দুজনের মাঝে নিরবতা। মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে আমরা দুজন চুপচাপ হেঁটে চলেছি। নিরবতা ভাঙে রোজ, সে বলে ওঠে, কি হয়েছে, চুপ কেন, আপুর সাথে রাগ করেছিস? কথাটা আমাকে রাগানোর জন্য বলেছে। এই যে বললাম রোজ আমার থেকে 3 মাসের বড়, মাঝে মাঝে আমাকে রাগানোর জন্য এরকম কথা বলে সে। আমি কোনো কথা না বলে তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকাতেই সে বলল, আচ্ছা সরি। আমি কোনো কথা না বলে চুপচাপ হেঁটে চলেছি। আমার কাছ থেকে আর কোনো সাড়া না পেয়ে সে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, কি হয়েছে তোমার, আজকে তো চুপচাপ কেন, কি হয়েছে? আমি বললাম, কই কি, আমার আবার কি হবে, কিছুই হয়নি, আমি কিছু একটা লুকাচ্ছি। সেটা সে ভালোভাবেই বুঝতে পারল। অনেকবার জিজ্ঞেস করেছে কিন্তু আমি তাকে সেদিন কিছুই বলিনি। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। খুব ঘুম পাচ্ছিল, কাল সারা রাত ঘুমোতে পারিনি, তাই ভাবলাম একটু বিছানায় গা এলিয়ে দেই। বিছানায় গা এলিয়ে দিতেই আমি ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। তারপর প্রচণ্ড জোরে ধাক্কা ধাক্কিতে চোখ খুলতেই দেখি আমার সামনে তন্ময় জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তন্ময় আমার ছোট ভাই। আমাকে তন্ময় জিজ্ঞেস করল, কি হয়েছে ভাইয়া, তুমি ঘুমের মধ্যে নিজেই নিজের গলা টিপে ধরছিলে কেন? তন্ময়ের মুখ থেকে এই কথা শুনে আমি নির্বিকার ভঙ্গিতে বললাম, না কিছু না, স্বপ্ন দেখেছি, তাই হয়তো এরকম হয়েছে।
আমার উত্তর শুনে তন্ময় কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। ঘড়িতে তাকিয়ে দেখি দুপুর 1:13। ওয়াশরুম থেকে অজু করে বেরিয়ে পড়ি গন্তব্য মসজিদ। নামাজ পড়ে সোজা বাসায় চলে আসি। বাসায় এসে সোজা নিজের রুমে চলে যাই। দরজা বন্ধ করে বই নিয়ে বসলাম। পড়তে মন বসছে না, তবু মনের বিরুদ্ধে গিয়ে কিছু অঙ্ক করলাম। অনেকবার ভুল হচ্ছিল, তারপরও বারবার চেষ্টা করছিলাম। কখন যে বিকেল হয়ে গেল বুঝতেই পারিনি। আসরের নামাজ পড়ার জন্য ওয়াশরুমে গেলাম। যথারীতি ওয়াশরুমের কাজ শেষ করে বেসিনে উজু করলাম। উজু শেষ করে আয়নার দিকে তাকাতেই আমি হতবাক। আয়নায় আমার অবয়ব এখনো উজু করছে। হঠাৎ করে আয়নায় থাকা আমার অবয়ব আমার দিকে তাকায় এবং কর্কশ গলায় বলে,
কিরে শক্ত দিবি।
আমি এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরতে নিজেকে বিছানায় আবিষ্কার করি। চারিদিকে বাবা মা ছোট ভাই দাঁড়িয়ে আছে। আমার জ্ঞান ফিরেছে দেখে বাবা প্রশ্ন ছুড়ে দিল,
তুই ওয়াশরুমে গিয়ে অজ্ঞান হলে কিভাবে?
প্রশ্নটা শুনতেই আমি বাবার দিকে তাকাই। বিশ্বাস করবেন না, আমি তখন আমার বাবাকে দেখিনি। আমি যেটা দেখলাম সেটা আমার বাবার মুখ ছিল না, বাবার জায়গায় দাঁড়িয়ে এক বিকৃত চেহারার অদ্ভুত অবয়ব। তার চোখ দুটো লাল টকটকে, মুখে যেন অদ্ভুত এক বিকৃত হাসি। আমি ভয়ে কথা বলতে পারছিলাম না। মা আবার ডাক দিলেন,
কি হয়েছে বাবা, কথা বলছিস না কেন?
মায়ের কণ্ঠ শুনে আমি আবার তাকালাম। এবার দেখি সব স্বাভাবিক, বাবা আগের মতোই দাঁড়িয়ে আছেন। আমি তখনও ভয়ে কাঁপছি, কি বলব বুঝতে পারছিলাম না। আমি কাঁপা গলায় বললাম,
কিছু না বাবা, মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম।
বাবা সন্দেহের দৃষ্টিতে তাকালেও আর কিছু বললেন না। মা বললেন,
আজকে আর পড়তে হবে না, একটু বিশ্রাম নে।
আমি মাথা নেড়ে সম্মতি দিলাম, কিন্তু আমার মাথার ভেতর তখন শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, আয়নায় আমি যেটা দেখলাম সেটা কি সত্যিই দেখেছি নাকি শুধুই আমার মনের ভুল? সেদিন সন্ধ্যার পর থেকে ভেতরে আমার এক অদ্ভুত অস্বস্তি কাজ করতে লাগল। মনে হচ্ছিল কেউ যেন আমাকে সবসময় অনুসরণ করছে, কিন্তু আশেপাশে তাকালে কাউকেই দেখা যায় না। মাগরিবের নামাজ পড়ে যখন রুমে ফিরে এলাম তখন হঠাৎ ফোনটা ভাইব্রেট করে উঠল। দেখি রোজ কল করেছে। আমি কল রিসিভ করতেই ওপাশ থেকে রোজ বলল,
সারাদিন ফোন অফ ছিল কেন তোমার, অনেকবার কল করেছি।
আমি একটু চুপ থেকে বললাম,
শরীরটা খারাপ ছিল তাই।
তুমি মিথ্যা বলছো, আমি বুঝতে পারছি কিছু একটা হয়েছে। কি হয়েছে বলো।
আমি অনেকক্ষণ দ্বিধা করে শেষ পর্যন্ত ওয়াশরুমে যা দেখেছি খুলে বললাম। সব শুনে রোজ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল,
তামিদ একটা কথা বলবো কিন্তু ভয় পেও না।
বলো।
গত কয়েকদিন ধরে আমিও অদ্ভুত কিছু জিনিস দেখছি। কয়েকবার মনে হয়েছে কেউ যেন আমাকে দূর থেকে তাকিয়ে দেখছে।
ওর কথা শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি কিছু বলার আগেই হঠাৎ ফোনের ওপাশে অদ্ভুত একটা শব্দ শুনতে পেলাম। শুরুতে মনে হলো বাতাসের শব্দ, কিন্তু কয়েক সেকেন্ড পরে স্পষ্ট শুনতে পেলাম কর্কশ একটা কণ্ঠস্বর। আমি আতঙ্কিত হলাম, বললাম,
রোজ তুমি কি কিছু শুনতে পাচ্ছ?
কিন্তু ওপাশে কোনো উত্তর নেই। কয়েক সেকেন্ড পরে কলটা কেটে গেল। আমি সঙ্গে সঙ্গে আবার কল দিলাম, কিন্তু ফোনটা সুইচ অফ দেখাচ্ছিল। আমি ভেবেছিলাম হয়তো চার্জ নেই। সেদিন রাতে আর ঘুমোতে পারিনি, বারবার আয়নার ওই দৃশ্যটা আমার সামনে ভেসে আসছিল, আর সেই কর্কশ কণ্ঠস্বর। রাত 2টার দিকে হঠাৎ আমার রুমের দরজায় ধীরে ধীরে টোকা পড়তে শুরু করল। আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, কে? কোনো উত্তর নেই। কিছুক্ষণ পর আবারও টোকা। আমি সাহস করে দরজার কাছে গিয়ে বললাম,
কে ওখানে?
ঠিক তখনই দরজার ওপাশ থেকে ধীরে একটা কণ্ঠ ভেসে এলো। কণ্ঠটা বলল,
তামিদ দরজা খোলো।
কণ্ঠটা খুব চেনা, একদম রোজ
রোজের মতো, কিন্তু এই গভীর রাতে রোজ এখানে আসবে কোথেকে? আর ওর কণ্ঠস্বরটা যেন অনেক দূর থেকে ভেসে আসছে। আবার পরক্ষণেই মনে হচ্ছে একদম কানের কাছে। আমি ভয়ে দরজার নব থেকে হাত সরিয়ে নিলাম, কাঁপা কাঁপা গলায় বললাম, রোজ তুমি এই সময় কিভাবে? তোমার ফোন তো বন্ধ ছিল। উপাশ থেকে কোনো উত্তর নেই, শুধু দরজায় সেই নখের আঁচড়ের মতো শব্দ হতে লাগল, খচ খচ। আমার পুরো শরীর তখন ঘামছে। হঠাৎ মনে হল জানালার পর্দা তুলছে, কিন্তু জানালা তো বন্ধ। তাকিয়ে দেখি জানালার কাঁচের ওপাশে একটা বিভৎস মুখ সেঁটে আছে, সেই আয়নায় দেখা অবয়ব। আমি চিৎকার দিতে গিয়েও পারলাম না, গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। ঠিক সেই মুহূর্তে দরজার ওপাশ থেকে সেই রোজের মতো কণ্ঠটা পাল্টে গিয়ে সেই কর্কশ অশরীরী শব্দে রূপান্তরিত হল, রক্ত দিবি না। কথাটা শেষ হতেই পাশের ঘর থেকে আমার ছোট ভাই তন্ময়ের এক বিকট চিৎকার শুনতে পেলাম। আমি আর ভয় না পেয়ে পাগলের মতো দরজা খুলে তন্ময়ের দিকে দৌড়ালাম। গিয়ে দেখি তন্ময় বিছানায় বসে হাঁপাচ্ছে, ওর গলার কাছে তিনটা নখের গভীর দাগ, সেখান থেকে তাজা রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু রুমে কেউ নেই। পরদিন সকালে খবর পেলাম রোজ রাতে খুব অসুস্থ হয়ে পড়েছে, ওর নাকি প্রচণ্ড জ্বর আর প্রলাপ বকছে, কেউ ওর রক্ত চাইছে। বিশ্বাস করবেন কিনা জানি না, সেই দিনের পর থেকে আমি আর রোজ দুজনেই মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। পরে একজন বুজুর্গ লোকের মাধ্যমে জানতে পারি আমাদের মাদ্রাসার পেছনের সেই পুরনো কবরস্থানের পাশ দিয়ে আসার সময় কোনো এক অশুভ চিনের দৃষ্টিতে আমরা পড়ে যাই। অনেক তদবির আর দোয়ার পর আমরা সুস্থ হই। কি ভাবছেন, ঘটনা শেষ? না, ঘটনা এখনো শেষ হয়নি। তন্ময়ের গলার সেই নখের দাগগুলো সাধারণ কোনো ক্ষত ছিল না। অদ্ভুত ব্যাপার হল ব্যান্ডেজ করার পরেও সেই ক্ষত থেকে চুঁইয়ে চুঁইয়ে রক্ত পড়ছিল, আর সেই রক্তের গন্ধটা ছিল পচা মাংসের মতো উৎকট। পরদিন সকালে যখন রোজের খবর পেলাম, আমার কলিজাটা শুকিয়ে গেল। আমার ভেতর তখন অদ্ভুত এক অপরাধ বোধ কাজ করছিল, মনে হচ্ছিল আমি কিছু একটা না দিলে ও রোজকে ছাড়বে না। সেদিন দুপুরবেলা বাড়িতে তখন কেউ নেই, সবাই তন্ময়কে নিয়ে ডাক্তারের কাছে গেছে। আমি একা রুমে বসে তসবি পড়ছিলাম, হঠাৎ অনুভব করলাম ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেছে। ডিসেম্বরের হাড় কাঁপানো শীতের চেয়েও কয়েকগুণ বেশি ঠান্ডা লাগছিল আমার। আমি জানালাটা বন্ধ করতে যাব, এমন সময় দেখি আমার বিছানার চাদরটা ধীরে ধীরে উঁচু হচ্ছে, মনে হচ্ছে কেউ একজন চাদরের নিচে শুয়ে আছে এবং আস্তে আস্তে উঠে বসছে। আমি ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে আছি। চাদরের নিচ থেকে বেরিয়ে এলো হাড় সর্বস্ব একটা হাত, আঙুলগুলো স্বাভাবিকের চেয়ে অন্তত 2 ইঞ্চি লম্বা আর নখগুলো কুচকুচে কালো। সেই অবয়বটা চাদর সরিয়ে যখন আমার সামনে দাঁড়ালো, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ওটা রোজ, কিন্তু ওর চেহারাটা চেনা যাচ্ছে না। চামড়া ঝুলে পড়েছে, গাল দুটো গর্তে ঢুকে গেছে, সারা শরীর যেন কেউ ধারালো ব্লেড দিয়ে চিরে দিয়েছে। সে খিলখিল করে হেসে উঠল, বলল, তামিদ, তুই দিলি না, তাই রোজকেই দখল করলাম, ওর রক্ত নেব। বলেই সে নিজের হাতের কবজিটা কামড়ে ধরল। আমি চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যেতে চাইলাম, কিন্তু দরজাটা ভেতর থেকে বন্ধ হয়ে গেছে। দেয়ালগুলো যেন কাঁপছে আর চারপাশ থেকে শত শত কর্কশ কণ্ঠস্বর একসাথে কথা বলতে শুরু করেছে। হঠাৎ সেই রোজের মতো দেখতে অবয়ব আমার দিকে ছোঁ মেরে এগিয়ে এলো। ওর গায়ের সেই পচা দুর্গন্ধ আমার নাকে লাগতেই আমি বমি করে দিলাম। ও আমার টুঁটিটা চেপে ধরল, ওর হাতের জোর মানুষের চেয়ে কয়েক হাজার গুণ বেশি। আমার দম বন্ধ হয়ে আসছে, চোখের সামনে সর্ষে ফুল দেখছি। ঠিক তখনই আমার কানে ভেসে আসলো রোজের কণ্ঠস্বর, একদম ক্ষীণ গলায় সে বলছে, তামিদ, আমাকে বাঁচাও। আমি শেষ চেষ্টা করি, পকেটে থাকা ছোট একটা দোয়ার বই বের করে জোরে জোরে সুরা পড়তে শুরু করি। পড়ার সাথে সাথে রুমের ভেতর একটা বিকট আর্তনাদ শুরু হয়, মনে হল আকাশটা ভেঙে পড়ছে। এক ঝটকায় সে অবয়ব জানালা দিয়ে ধোঁয়ার মতো বেরিয়ে গেল আর জানালার কাঁচগুলো চুরমার হয়ে মেঝেতে ঝরে পড়ল। তারপর আমার আর কিছু মনে নেই। সেই বিকেলে অজ্ঞান হওয়ার পর যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছি, জানালা চুরমার আর সারা মেঝেতে কাঁচের টুকরো, আমার নিজের হাতের কবজিতে তিনটা গভীর আঁচড়, ঠিক যেমনটা তন্ময়ের গলায় দেখেছিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, সেই ক্ষত থেকে লাল রক্ত বেরোচ্ছিল না, বেরোচ্ছিল কালচে চটচটে একটা তরল। আমি দুর্গন্ধ পাচ্ছিলাম, বুঝতে পারলাম সুরাপুরে সেই জিনকে তাড়িয়ে দিলেও বিপদ এখনো কাটেনি। শয়তানটা আমার শরীরের ভেতর কোনো বিষাক্ত বীজ বুনে দিয়ে গেছে। রাত বাড়ার সাথে সাথে আমার ঘরের পরিবেশ আরো ভারী হতে লাগলো। বাড়ির সবাই তন্ময়কে নিয়ে ব্যস্ত, কিন্তু আমার উপর যে কি বয়ে যাচ্ছে তা দেখার কেউ নেই। রাত ১২টার ঠিক পর আমি বিছানায় বসে দোয়া পড়ছিলাম, হঠাৎ অনুভব করলাম ঘরের চারিদিকে দেয়াল থেকে রক্ত চুঁইয়ে পড়ছে। সেই রক্ত দেয়াল বেয়ে মেঝের কাঁচের টুকরোগুলোর সাথে মিশে যাচ্ছে, আর সেই কাঁচের টুকরোগুলো একা একাই নড়াচড়া শুরু করেছে, যেন অদৃশ্য কোনো শিল্পী সেই ভাঙা কাঁচ আর রক্ত দিয়ে মেঝেতে একটা অবয়ব তৈরি করছে। কয়েক মিনিটের মধ্যেই মেঝেতে তৈরি হল এক বিভৎস মানচিত্র, সেটা দেখে ঠিক রোজের বাড়ির নকশার মতো লাগল। হঠাৎ সেই নকশার মাঝখান থেকেই একটা আর্তনাদ ভেসে এল, তামিদ বাঁচাও, ওরা আমাকে ছিঁড়ে খাচ্ছে, রোজের গলা। আমি স্থির থাকতে পারলাম না, পাগলের মতো ঘর থেকে বেরিয়ে দৌড় দিলাম রোজের বাড়ির দিকে। রাত তখন একটা কি দেড়টা, গ্রামের নির্জন রাস্তা, দুপাশে বাঁশ ছাড়, বাতাসের শোঁ শব্দে মনে হচ্ছিল শত শত জিন ফিস ফিস করে কথা বলছে। মাদ্রাসার পেছনের সেই পুরনো কবরস্থানের কাছে আসতেই আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গেল, আমি নড়তে পারছি না। হঠাৎ দেখলাম রাস্তার মাঝখানে একটা সাদা কাফন পরা দেহ শুয়ে আছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু চোখ বন্ধ করেও আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সেই দেহটা ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে। কোনো ঘাড় নেই, কোনো মাথা নেই, শুধু একটা হাড় সর্বস্ব শরীর। সেই শরীর থেকে ভেসে এলো কর্কশ কণ্ঠস্বর, তামিদ তুই আসতে দেরি করে ফেললি, রোজের রক্ত ফুরিয়ে গেছে, আমাদের নতুন পাত্র চাই। আমি চিৎকার করে উঠলাম, আমি রক্ত দেব, রোজকে ছেড়ে দাও। বলার সাথে সাথে সেই শরীরটা আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। আমি অনুভব করলাম হাজার হাজার ঠান্ডা পোকা আমার শরীরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আমার দৃষ্টি ঘোলাটে হয়ে এল। যখন চোখ মেললাম, দেখলাম আমি কবরস্থানের ভেতরে একটা কবরের ওপর শুয়ে আছি। আমার চারপাশে গোল হয়ে বসে আছে ৬ ৭টা ছায়া মূর্তি। মূর্তিগুলোর মাঝখানে বসে আছে রোজ। না, ওটা রোজ নয়, ওর গায়ের চামড়া এখন নীলচে, চোখ দুটো পুরোপুরি সাদা, ও আমার দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি হাসল। আমি অনুভব করলাম আমার ঘাড়ের রগ টেনে কেউ ছিঁড়ে বের করে ফেলছে। অসহ্য যন্ত্রণায় আমি কাতরাতে লাগলাম। ঠিক সেই মুহূর্তে আকাশের মেঘ চিরে এক তীব্র আলো এলো। সে আলোর ঝটকায় ছায়ামূর্তিগুলো আর্তনাদ করে মিলিয়ে যেতে শুরু করল। আমি দেখলাম দূরে সাদা পোশাকে এক বৃদ্ধ দাঁড়িয়ে, তার হাতে কিতাব আর তসবিহ। তিনি উচ্চ স্বরে এমন কিছু পড়ছিলেন যা শুনলে শরীরের লোম খাড়া হয়ে যায়। তিনি আমার কপালে হাত রাখতেই আমি অনুভব করলাম আমার ভেতর থেকে কালো একটা ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। সেই ধোঁয়াটা বাতাসের সাথে মিশে যাওয়ার সময় এক বিকট চিৎকার করে বলল, শর্ত পূরণ হল না। পরদিন সকালে আমাকে সেই কবরস্থানের পাশেই বেহুশ অবস্থায় পাওয়া যায়। রোজও হাসপাতাল থেকে ফিরে আসে, কিন্তু ওর স্মৃতি থেকে সেই কয়েকদিনের ঘটনা মুছে গেছে, ও কিছুই মনে করতে পারে না। পরদিন সকালে যখন বাড়ির লোক আমাকে উদ্ধার করল, আমার অবস্থা ছিল বর্ণনাতীত। শরীরের হাড়গুলো যেন ভেঙে গুঁড়ো হয়ে গেছে। আমাকে বিছানায় শোয়ানো মাত্রই সারা ঘর পচা মাংসের গন্ধে ভরে গেল। মা যখন আমার জামা খুললেন, তিনি এক বিকট চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। আমার পিঠের চামড়া জুড়ে কেউ যেন নখ দিয়ে অনেক কিছু লিখেছে, আর সেখান থেকে চুঁয়ে চুঁয়ে পড়ছিল কালচে চটচটে তরল। বাবা ইতোমধ্যেই পাশের গ্রামের একজন বুজুর্গ ইমামের নিকট গিয়েছিলেন এবং ওনাকে সবকিছু খুলে বলেন। সবকিছু শোনার পর সেই ইমাম আর এক মুহূর্ত দেরি না করে আমাদের বাসায় আসেন। বাড়িতে প্রবেশ করলেন ইমাম, তার নাম মৌলভী ইব্রাহিম। তার হাতে একটা কিতাব থেকে অদ্ভুত সুগন্ধ আসছিল। তিনি আমার রুমে ঢুকেই থমকে দাঁড়ালেন, জানালার দিকে তর্জনী উঁচিয়ে বললেন, এখনো পিছু ছাড়িসনি? হঠাৎ করেই কোন একটা বাতাস ছাড়াই জানালার ভারী পর্দাগুলো উঠতে শুরু করল। ঘরের তাপমাত্রা যেন হিমাঙ্কের নিচে নেমে গেল। হুজুর তসবি হাতে আমার শিওরে বসলেন। তিনি যখন দোয়া পড়া শুরু করলেন, আমার শরীরের সেই খোদাই করা হরফগুলো যেন জীবন্ত হয়ে উঠল। আমার মনে হচ্ছিল হাজার হাজার বিচ্ছু আমার চামড়ার নিচ দিয়ে দৌড়াচ্ছে। আমি বিছানায় শুয়েই অস্বাভাবিকভাবে ধনুকের মতো বেঁকে গেলাম। আমার মুখ দিয়ে কোনো মানুষের শব্দ বেরোচ্ছিল না, বেরোচ্ছিল সেই পৈশাচিক কর্কশ কণ্ঠস্বর,
তোর হুজুর ওকে বাঁচাতে পারবে না, ওর রক্ত আমাদের লাগবে।
হুজুর তখন রুদ্র মূর্তি ধারণ করলেন। তিনি তসবি দিয়ে আমার কপালে একটা আঘাত করলেন এবং উচ্চ স্বরে সুরার জিনের আয়াতগুলো পাঠ করতে শুরু করলেন। প্রতিটি আয়াতের সাথে সাথে আমার শরীরের ভেতর থেকে কালো ধোঁয়া পাকিয়ে বের হতে লাগলো। হুজুর চিৎকার করে বললেন, তোর এই ঠিকানা এই শরীরে নয়, আগুনের কুণ্ডলিতে। দীর্ঘ তিন ঘন্টা যুদ্ধের পর আমার শরীর নিস্তেজ হয়ে এল। হুজুর তার ঝুড়ি থেকে বের করলেন হরিণের চামড়ায় লেখা দুটি বিশেষ কবজ বা তাবিজ। একটি আমার গলায় পরিয়ে দিলেন এবং অন্যটি নিয়ে রোজের বাড়ির দিকে রওনা হলেন। রোজের বাড়িতে গিয়ে দেখা গেল ভয়াবহ দৃশ্য। রোজ তখন ঘরের সিলিং এ ঝুলে আছে, কোনো রশি ছাড়াই। ওর চুলগুলো সাপের মতো কিলবিল করছিল। হুজুর সেখানে গিয়ে এক ঘটি পড়া পানি ওর মুখে ছিটিয়ে দিতেই রোজ একটা বিকট আর্তনাদ করে মেঝেতে আছাড়ে পড়ল। ওর শরীর থেকে যে পরিমাণ কালো রক্ত বেরিয়েছিল তা দেখে উপস্থিত সবাই শিউরে উঠেছিল। হুজুর রোজের হাতে সেই বিশেষ তসবিটি বেঁধে দিলেন এবং ওর ঘরের চার কোণে চারটি লোহা গেঁথে দিলেন যাতে কোনো জিন সেখানে প্রবেশ করতে না পারে। চিকিৎসা শেষে হুজুর আমাদের দুজনকে সামনে বসিয়ে খুব গম্ভীর গলায় বললেন,
বাবা তাহমিদ, মারুস, তোমরা যে অশুভ শক্তির পাল্লায় পড়েছিলে তা ছিল এক অভিশপ্ত জিনের গোত্রের অবাধ্য জিন। ওই কবরস্থানে তোমরা অজান্তে এমন কিছু পদদলিত করেছ যা ওদের খেপিয়ে দিয়েছিল। এই হরিণের চামড়ার তাবিজে আমি আল্লাহর কালামের এমন এক ঢাল তৈরি করে দিয়েছি যা তোমাদের আল্লাহর হুকুমে রক্ষা করবে। কিন্তু মনে রেখো, এই তাবিজ যতক্ষণ তোমাদের শরীরে লেগে আছে ততক্ষণই তোমরা এই পৃথিবীর আলো দেখতে পাবে। যদি কখনো এই তাবিজ শরীর থেকে আলাদা হয় তবে সেই পুরনো শত্রু আবার ফিরে আসবে, আর সেদিন হয়তো আমি কিংবা অন্য কেউ তোমাদের আর বাঁচাতে পারবে না।
এটাই ছিল আমার তামিদ ভাইয়ের কাছ থেকে শোনা ঘটনা। জানি না কতটা বিশ্বাসযোগ্য মনে হয়েছে আপনার কাছে, যদি প্রচারযোগ্য হয় তাহলে পড়ে শোনাবেন। ধন্যবাদ ভূত ডট কম টিম। ভূত ডট কম টিম দীর্ঘজীবী হোক। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি ব্যক্তিগত তথ্য দিচ্ছি যা প্রকাশ করবেন না। এরপরে তিনি তার নাম, ঠিকানা, ফোন নাম্বার, ফেসবুক আইডি সবকিছুই দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ঘটনা পাঠানোর জন্য। এবং এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। যারা এখনো পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এই ঘটনাটি আমি পড়লাম কিন্তু আমি জানি না যে এটা আসলে, আপনি ঠিকই বলেছেন, মানুষের কাছে বা যারা শুনলেন তাদের কাছে কতটা বিশ্বাসযোগ্য হবে আমার জানা নেই আসলে। আমি তারপরে পড়লাম, আপনি যদি কোনো প্রশ্ন দেখেন কমেন্ট সেকশনে তার উত্তর দেবেন দয়া করে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায়? চোখের পলকে।
ভূত.কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন এবং থাকবেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নীরব সিলেট থেকে বলছি। আমি ভূত ডট কম এর একজন নিয়মিত শ্রোতা। প্রতিদিন রাত নামার সাথে সাথে আমি ডুবে যাই ভূত ডট কম এর সকল কাহিনীতে। আসলে আমার মনে হয় ভূত ডট কম না শুনলে ঘুম হয় না। আসলে শুধু আমি না, এমন হাজারো শ্রোতা আছে। আমরা সবাই চাইব ভূত ডট কম সবসময় চলুক। হাজার কাজের মাঝে এই ঘটনাটা লিখবো ভাবি, কিন্তু সময় করে উঠতে পারি না। আজ রাতে সময় পাওয়ায় লিখছি। আসলে এটা আমার লেখা প্রথম ঘটনা, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ যা বলবো সেটা আর পাঁচটা ঘটনার মতো না, এটা আমার নিজের জীবনের সত্যি ঘটনা। এই অভিজ্ঞতাটা কতটা ভয়ানক ছিল সেটা আপনি এবং শ্রোতারাই বিচার করবেন। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। জিন যে মিষ্টি খেতে ভালোবাসে তা তো সবাই জানে। আর সেই মিষ্টি একদিন নিয়ে আসে আমাদের বাসায় জিনের কালো ছায়া। ঘটনাটা 2023 সালের। কয়েকদিন হল আমার বড় বোন আমাদের বাসায় বেড়াতে এসেছে। বোন এসেছে প্রায় দেড় বছর পর। আমার দুলাভাই আসে বোনকে নিয়ে যেতে। দুলাভাই অনেক দূর থেকে আসেন, তাই আসতে আসতে রাত 8টা বেজে যায়। বাসায় এসে কিছুক্ষণ কথা বলেন। নাস্তা করার পর ওনাকে আমার চাচার বাসায় নিয়ে যাবার সিদ্ধান্ত হয়। তখন রাত 9টা। শহরে সাধারণত কিছু না হলেও সেদিন আমাদের পাড়ায় অস্বাভাবিক নিস্তব্ধতা নেমে এসেছিল। আমাদের পাড়ার ভেতরে একটি পুরনো মিষ্টির দোকান ছিল। ওই দোকানটি নিয়ে আগে অনেক কথা ছড়িয়েছিল। পাশের বাড়ির এক ভাড়াটিয়ার মেয়ে আফিয়া, এটা ছদ্মনাম, তার বয়স 21, তাদের বাসায় আত্মীয় আসায় সেদিন রাতে আমার সঙ্গে সেও মিষ্টি কিনতে যায়। আমরা যখন রাস্তায় যাই, পুরো রাস্তা একদম ফাঁকা ছিল। মিষ্টির দোকানে সাধারণত ভিড় থাকত, কিন্তু রাত হওয়ায় সেদিন একদম ফাঁকা। আমি বলি, কাকা মিষ্টি আছে? হ্যাঁ, কতটুকু লাগবে? দেন 5 কেজি। বলার সঙ্গে সঙ্গে উনি মিষ্টি ব্যাগে করে আমাকে দিয়ে দেন। তখন আমার পাশে থেকে আফিয়া বলে ওঠে, চাচা আমাকেও দিন তো মিষ্টি 5 কেজি। তখন চাচা বলে ওঠে, মিষ্টি তো আর নাই। আফিয়া ঘোরার সময় লক্ষ্য করে যেখানে মিষ্টি থাকার কথা সেখানে অনেক মিষ্টি। আফিয়া বলে ওঠে, ওই তো চাচা, ওই যে থালায় মিষ্টি আছে। তখন চাচা আমতামতা করে বলে, ওই মিষ্টি তুমি কি নেবে? আমি বলে উঠি, কেন, মিষ্টিগুলো কি নষ্ট? চাচা বলেন, না না তেমন কিছু না। আফিয়া বলল, তাহলে দিয়ে দিন। কাকা একটু ভেবে মিষ্টিগুলো দিয়ে দিলেন। মিষ্টি নিয়ে ফেরার সময় আমি টের পাই আমার পেছনে কিছু একটা শব্দ হচ্ছে। বোঝার চেষ্টা করতেই বুঝতে পারি কারো হাঁটার শব্দ। প্রথমে ভাবি হয়তো আমার মনের ভুল, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই অনুভূতি হয়। এবার ভাবি আফিয়া আমার সঙ্গে হাঁটার কারণে এমন শব্দ হচ্ছে। রাত 12টায় চাচার বাসায় খাওয়া দাওয়া সেরে বাসায় ফিরে আসি। জানিয়ে রাখি পরদিনই দুলাভাই ফিরে যাবেন। রাত তখন 2টা। হঠাৎ পাশের প্রতিবেশীর ঘর থেকে চিৎকার আর কান্নার আওয়াজ শুনি। আমরা ভয় পেয়ে যাই, বিশেষ করে আমি, কারণ মনে পড়ে যায় সেই পেছনের হাঁটার আওয়াজ। আমি, মা এবং বাবা একসঙ্গে ওদের ঘরে যাই। দেখি আফিয়া ভীষণ অস্বাভাবিক আচরণ করছে। সে দেখতে হ্যাংলা পাতলা, শরীরে কোনো শক্তি নেই বললেই মনে হয়। আমরা ঘরে গিয়ে দেখতে পাই সে ভয়ঙ্করভাবে চিৎকার করছে এবং আঙুল দিয়ে কিছু একটা ইশারা করছে। তার মা তাকে ধরে রাখার চেষ্টা করছে। তার ভেতরে যেন অস্বাভাবিক শক্তি চলে এসেছে। যাকে দেখলে মনে হয় তার ভেতর কোনো শক্তিই নেই, সে তার প্রাপ্তবয়স্ক মাকে বিছানা থেকে ফেলে দেয়। তখন আমরা বুঝতে পারি এখানে অন্য কোনো শক্তির প্রভাব আছে। মা দ্রুত আমাদের ঘরে গিয়ে এক মুঠো সর্ষে নিয়ে আসে। আগেই বলে রাখি আমার মামার বাড়ির এদিকে
সবাই একটু কবিরাজি বিদ্যা জানেন, আমার মা কিছু মন্ত্র পড়ে সরিষা ছিটিয়ে দেন। তখন সে আরো বিকটভাবে চিৎকার করে ওঠে, তারপর একসময় অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে তার জ্ঞান ফেরে, জিজ্ঞেস করলে সে জানায়,
আমি রান্না করছিলাম, রান্না করতে করতে হঠাৎ আমার ফোন বাজে, আমি আমার বেডরুমে আসি, তখন যা দেখি, আমি দেখি আলনার পাশে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে, কালো কাপড় পরা, হাতে ভাঙা লাঠি, মুখটা ঢাকা, কিন্তু চোখ দুটো জলজল করছিল। আমি থমকে দাঁড়াই, আমি বুঝতে পারছিলাম না কি করব। আমি চিৎকার করার চেষ্টা করছি কিন্তু আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। তখন সে আমার দিকে হাত বাড়িয়ে দেয়, এরপর আমার আর কিছু মনে নেই।
এর পরদিন যখন আমি মিষ্টির দোকানের সামনে দিয়ে যাই, দেখি কয়েকজন ছেলে কথা বলছে। কালকে ওই রাস্তার পাহারাদার নাকি কোনো একটা কালো ছায়া দেখেছে। পরে আমি অনেক কষ্টে খুঁজে বের করি সেই পাহারাদারকে। গায়ে তার প্রচণ্ড জ্বর, হয়তোবা ভয় পাওয়ার কারণেই জ্বর এসেছে। তার কাছ থেকে ওই অবয়বের বর্ণনা জানতে চাই। আমি বুঝতে পারি ঘটনাটা কি, আর তখনই যাই ওই মিষ্টির দোকানে। মিষ্টির দোকানের কাকুটা আমাকে চিনতে পারে, আমি কিছু সময় চাই ওনার কাছে। ওনাকে যখন আমি পুরো ঘটনা খুলে বলি, উনি সত্যি স্বীকার করেন। তারপর বলেন,
আসলে আমরা প্রতিদিন দোকান বন্ধ করার আগে কিছু মিষ্টি রাখি জিন্দের জন্য। পরের দিন এসে দেখতে পাই ওই থালায় মিষ্টি ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। সেদিন রাতে যখন তোমরা আসলে, ওই মেয়েটি মিষ্টিগুলো দিতে বলল, আমি মানা করলাম, তা সত্ত্বেও জানি না কেন ওই মিষ্টিগুলো তোমাদেরকে দিয়ে দেই।
এতটুকু শোনার পর আমি বুঝে গিয়েছি আসলে সেদিন সেই পায়ের আওয়াজটা কার ছিল, কে আমার পিছু পিছু আসছিল। আমি বাসায় ফিরে আসি, সবাইকে সবকিছু খুলে বলি। আফিয়ার মা বাবা ওই মিষ্টিওয়ালা কাকুর উপরে অনেক রেগে যান। আমরা কোনোভাবে ব্যাপারটা সামলাই। পরে আফিয়ার বাবা মা একজন কবিরাজের কাছ থেকে তাবিজ নিয়ে আসেন, সেটা তাকে পড়িয়ে দেন। এখন আমাদের বাসায় অদ্ভুত কিছুর উপস্থিতি আমরা অনুভব করি। আফিয়াদের ঘরের পাশে ছোট একটা রাস্তা আছে, সেখানে একটা আম গাছ। মাঝে মাঝে রাতে সেখানে কালো কাপড় পরা একজনকে হাঁটতে দেখা যায়। আমাদের বাসাতেও রাতে কারো কথা বলার আওয়াজ শুনি। আম গাছের ভেতর থেকে মাঝে মাঝে ভয়ানক কান্নার আওয়াজও আসে। লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। এই ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে আমার সঙ্গে ঘটে যাওয়া আরো কিছু ভয়ানক ঘটনা তুলে ধরব। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন, খুব সুন্দর। আমি শুধু একটা অনুরোধ করব আপনাকে, দয়া করে যখন কোনো ঘটনা পাঠাবেন অবশ্যই একবার ঘটনা লেখার পর নিজে পড়ে নেবেন, সেটা আমাদের জন্য অনেক সুবিধা হয়। আশা করছি আমাদের জন্য এই কাজটুকু আপনারা করবেন। আমি আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
জীবনের এমন এক ভয়াবহ অভিজ্ঞতার কথা আমাকে বলেছেন যা শুনলে যে কারো বুকের ভেতরটা ধক করে উঠবে। চলুন প্রিয় লিসেনার্স, আজকের ঘটনায় প্রবেশ করা যাক। বলছেন সেই ভাই, আসসালামু আলাইকুম ভাইজান। 2019 সালে আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি। ইউনিভার্সিটির ক্লাস, অ্যাসাইনমেন্ট আর আড্ডায় বেশ ভালোই সময় কাটছিল। তো আমাদের ইউনিভার্সিটির মাঝামাঝি সময়ে যে লম্বা একটা সামার ব্রেক বা ছুটি থাকে সেই সময়টায় আমি ভাবলাম শুধু শুধু বসে না থেকে কোথাও পার্ট টাইম একটা কাজ করে নিই, এতে করে কিছুটা অভিজ্ঞতা হবে আর আমার সময়টাও ভালো কাটবে। অনেক খোঁজাখুঁজির পর আমি একটা জায়গায় কিছুদিনের জন্য কাজ করার জন্য জয়েন করি। কোম্পানিটা ছিল মূলত একটা বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানি, বেশ ভালো আর গোছানো একটা পরিবেশ ছিল সেখানে। তো সেখানে কাজ শুরু করার পর স্বাভাবিকভাবেই নতুন নতুন মানুষের সাথে আমার পরিচয় হতে লাগলো। তাদের মধ্যে আমার খুব ভালো একজন বন্ধু হয়ে যায়, সে ছিল একটা মেয়ে। আমরা একসাথে কাজ করতাম, ব্রেক টাইমে খেতাম আর আড্ডা দিতাম, বেশ ভালোই চলছিল সময়গুলো। ঠিক ওই সময় আমাদের অফিসে নতুন একটা ছেলে জয়েন করে। প্রথম দিন থেকেই ছেলেটাকে আমার কেমন যেন একটু অন্যরকম লাগছিল। অন্যরকম বলতে তার হাবভাব, চলাফেরা সবকিছুতে একটা অদ্ভুত ব্যাপার ছিল। একটু বুঝিয়ে বলি, ছেলেটা যে খুব একটা গরিব ঘর থেকে এসেছে এমনও কিন্তু বিষয়টা না, বরং পরে আমরা জানতে পেরেছিলাম যে সে বেশ ভালো এবং বিত্তবান একটা পরিবার থেকে এসেছে, বড়লোক ঘরের ছেলে। কিন্তু তার কাছে পরার মতো খুব বেশি কাপড় চোপড় ছিল না, ওর কাছে মাত্র দুই বা তিনটা প্যান্ট আর কয়েকটা শার্ট ছিল। প্রতিদিন সে ওই দুই তিনটা প্যান্টই ঘুরে ফিরে পরে আসত অফিসে। প্রথম দিকে আমরা ভাবতাম হয়তো সে খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে, কিন্তু ধীরে ধীরে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা আসলে তা নয়। ছেলেটা ছিল ভীষণ চুপচাপ স্বভাবের, ইন্ট্রোভার্ট বলতে পারেন, মানুষের সাথে একদমই মিশতে চাইত না, নিজের ডেস্কে বসে কাজ করত আর কাজ শেষ হলে চুপচাপ চলে যেত, নিজ থেকে কারোর সাথে কথা বলতো না। আর সব থেকে অদ্ভুত ব্যাপার কি জানেন, তাকে দেখলে আপনার মনে হবে সে খুব রাগি একজন মানুষ। তার চেহারার মধ্যে এমন একটা রুক্ষতা ছিল, মনে হতো সে তার ভেতরে প্রচুর রাগ জমিয়ে রেখেছে, কিন্তু সে কখনো সেই রাগটা প্রকাশ করত না। মানুষের সাথে সে কখনোই খারাপ ব্যবহার করেনি, জোরে কথা বলেনি, কিন্তু তাকে দেখলেই কেমন যেন একটা অস্বস্তি কাজ করত। আপনারা হয়তো ভাবছেন একটা মানুষের চেহারা রাগি হলেই বাকি, কিন্তু ভাইজান, কিছু মানুষের উপস্থিতি আপনাকে বুঝিয়ে দেবে যে সে কোথাও একটা গন্ডগোল আছে। ছেলেটার সাথে কথা বলার সময় তার চোখের দিকে তাকালে কেমন যেন একটা ফাঁকা দৃষ্টি চোখে পড়ত, মনে হতো সে আপনার দিকে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু সে আসলে আপনাকে দেখছে না, দেখছে অন্য কিছু একটা। এই ছেলেটার সাথে ধীরে ধীরে আমার একটা গভীর সম্পর্ক তৈরি হয়। আমি আর আমার ওই মেয়ে বন্ধুটা মিলে ঠিক করলাম যে ছেলেটাকে একটু নরমাল করার চেষ্টা করব। আমরা তাকে আমাদের আড্ডায় ডাকতে শুরু করলাম, লাঞ্চ ব্রেকে একসাথে খেতে বসতাম, তাকে জানার চেষ্টা করতাম। ভাবতাম হয়তো সে একা থাকতে থাকতে এমন হয়ে গিয়েছে, আমাদের সাথে মিশলে হয়তো এই একঘেয়েমিটা কেটে যাবে। তো আমাদের এই চেষ্টার ফলে একসময় তার সাথে আমাদের বেশ কয়েকটি বন্ধু তার সাথে যোগ দেয়, সেও আমাদের সাথে টুকটাক কথা বলতে শুরু করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন উইকেন্ডে অর্থাৎ শুক্রবারে আমাদের দুজনকে তার বাসায় ইনভাইট করা হলো। সে বলল, চল আজ আমার বাসায় গিয়ে আড্ডা দিই। আমরাও ভাবলাম মন্দ কি, ওর বাসায় গেলে হয়তো ওকে আরো ভালোভাবে চেনা যাবে। তো আমরা শুক্রবার বিকেলে ওর দেওয়া ঠিকানায় চলে গেলাম। ঠিকানা মতো সেখানে পৌঁছানোর পর আমরা দেখলাম বিশাল বড় একটা গেট, গেটটা বাইরে থেকে বন্ধ। আমরা কলিং বেল চাপার আগেই দেখলাম গেটটা নিচে নিচে খুলে গেল, আমরা ভেতরে ঢুকলাম। বাড়িটা বাইরে থেকে দেখতে বেশ সাধারণ লাগলেও ভেতরে ঢোকার পর বুঝতে পারলাম এটা বিশাল এক বড় বাড়ি, প্রায় দুই তিন বিঘার উপর তৈরি। কিন্তু এত বড় বাড়ি হওয়ার পরও বাড়ির ভেতরে কেমন যেন একটা নিস্তব্ধতা বিরাজ করছে, কোনো মানুষের সারা শব্দ নেই, মনে হচ্ছিল যেন বছরের পর বছর এই বাড়িতে কেউ থাকে না। আমরা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠলাম তখন রেলিং এ হাত দিতে আমার হাতে পুরো ধুলোর আস্তরণ লেগে যায়, মনে হচ্ছিল যেন অনেক দিন রেলিং এ কেউ হাতই রাখেনি। এত বড় একটা বাড়ি অথচ পরিষ্কার করার কোন নাম গন্ধ নেই, ধুলোবালি যেন বাড়িটাকে জেঁকে বসেছিল, ওগুলো যেন বাড়ির একটা চাপা পড়া রহস্যের মতো আমার হাতের তালুতে আটকে গেল। আমরা উপরে গিয়ে উঠলাম, রুমে ঢোকার পর আমার অস্বস্তিটা আরো বেড়ে গেল। এত বড় একটা রুম কিন্তু ভেতরে ঘুটঘুটে অন্ধকার, কোন লাইট নেই। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কিরে রুমে কোন লাইট চালাসনি কেন, এত অন্ধকার করে রেখেছিস যে? সে খুব স্বাভাবিক গলায় উত্তর দিল, না না লাইট অফ থাকাই ভালো, আমার লাইট খুব একটা পছন্দ না। ওর রুমে একটা বিশাল বড় গেমিং স্টেশন ছিল, ওই গেমিং স্টেশনে স্ক্রিনের আলো আর আমাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোতে আমরা রুমে বসে থাকলাম। কেমন যেন একটা অদ্ভুত আর অস্বস্তিকর পরিবেশ। আমার বুকের ভেতরটা কেমন যেন ধরফর করছিল। অন্ধকারে বসে থাকতে এমনি একটু সমস্যা হয়। ও রুমের সাথে লাগোয়া একটা ছোট বারান্দা মতো ছিল, আমি আর ওই অন্ধকার রুমে বসে থাকতে পারছিলাম না, তাই আমি বললাম আমি একটু বারান্দা থেকে ঘুরে আসছি। বারান্দাটি ছিল ঠিক নিচের লনের উপরে। একটু আগে আমরা যখন নিচের লনে বসেছিলাম তখন সেখানে আমরা বারবিকিউ করেছিলাম, সাথে আর অনেক ড্রিঙ্কস আর ডেজার্টও ছিল। একটা বড় টেবিলের ওপর খাবারগুলো সাজানো ছিল। বারান্দা থেকে আমি যখন নিচের দিকে তাকালাম আমার তো চোখ কপালে ওঠার জোগাড়। ওই যে টেবিলটা যেখানে আমরা বারবিকিউ করলাম সেখানে সেই টেবিলটা পুরো ফাঁকা, একদম পরিষ্কার। মানে সেখানে একটু আগে কেউ বসে আড্ডা দিয়েছে বা খেয়েছে তার কোনো চিহ্ন পর্যন্ত নেই, একদম ঝকঝকে পরিষ্কার। আমি অবাক হয়ে গেলাম। মাত্র 3 কি 4 মিনিট আগে আমরা ওখান থেকে উঠে উপরে এসেছি, এর মধ্যে এতগুলো আধোয়া থালা বাসন গ্লাস সব পরিষ্কার করে কে রেখে গেল, কিভাবে রেখে গেল? আমি তাকে সাথে সাথে জিজ্ঞাসা করলাম, কি রে ভাই, নিচের ডাইনিং এর ওই জায়গাটাতে মাত্র না আমরা খেলাম? সে খুব শান্ত গলায় বলল, হ্যাঁ। আমি বললাম, তাহলে এত দ্রুত সব পরিষ্কার হয়ে গেল কিভাবে? সে খুব ক্যাজুয়াল ভঙ্গিতে উত্তর দিল, আরে কাজের লোক আছে না, ওরাই তো পরিষ্কার করে দিয়ে গেছে। তার কথা শুনে আমি চুপ করে গেলাম। তখন আর আমার মাথায় অন্য কিছু আসেনি। ভাবলাম, হ্যাঁ, বড় লোকের বাড়ি অনেক কাজের লোক থাকতেই পারে, তারাই হয়তো দ্রুত পরিষ্কার করে ফেলেছে। কিন্তু মনের ভেতরের খচখচানিটা রয়েই গেল। এত দ্রুত কোনো মানুষের পক্ষে এতগুলো জিনিস সরানো কি সম্ভব আসলে? যাই হোক, আমরা আবার ওই অন্ধকার রুমে বসে আড্ডা দিতে লাগলাম। কিছুক্ষণ পর সে বলল, তোরা বস, আমি নিচ থেকে একটু পানি নিয়ে আসি। এই বলে সে রুম থেকে বেরিয়ে গেল। সে চলে যাওয়ার পর আমি আর আমার ফ্রেন্ড চুপচাপ বসে একে অপরের দিকে তাকিয়ে থাকলাম। দুজনেই বুঝতে পারছিলাম না যে পরিবেশটা মোটেও স্বাভাবিক না। আমার ফ্রেন্ড আমাকে ফিসফিস করে বলল, চল এখান থেকে চলে যাই, আমার একদমই ভালো লাগছে না, অদ্ভুত একটা ভাইব আমি পাচ্ছি। ওই রুমের ভেতরে একটা ছোট ক্লোজেট এরিয়া ছিল, ওই এরিয়ার সাথে লাগানো একটা ওয়াশরুম ছিল। ক্লোজেটের দিকটায় একটা বড় পর্দা ঝোলানো ছিল। আমরা যখন বসে কথা বলছিলাম হঠাৎ দেখলাম ওই পর্দাটা কেউ একজন আস্তে করে একপাশে সরিয়ে দিল, অথচ পর্দাটা একটু আগেও পুরোপুরি বন্ধ ছিল। আমি আর আমার ফ্রেন্ড দুজনেই এটা দেখলাম। রুমে আমরা দুজন ছাড়া আর কেউই নেই, জানালার কোনো বাতাসও নেই। তাহলে পর্দাটা সরালো কে? ভয়ে আমার বুক ধরপড় করতে লাগলো। এসব কি হচ্ছে আমার চোখের সামনে? আমি কিছুই বুঝতে পারছি না। আমি এবং আমার বন্ধু একে অপরের দিকে জাস্ট তাকিয়ে রইলাম। আমি সাথে সাথে মোবাইলে ফ্ল্যাশ লাইটটা অন করলাম। আমরা আর এক মুহূর্ত দেরি করলাম না, দুজনেই দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে বাইরের দিকে পা বাড়ালাম। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় আমরা দেখলাম সে পানি নিয়ে উপরের দিকে উঠছে। তাকে দেখে আমরা একটু থমকে দাঁড়ালাম। সে জিজ্ঞাসা করল, কিরে কোথায় যাচ্ছিস তোরা? আমরা কোনো মতে বললাম, আমরা একটু বাইরে যাচ্ছি, কাজ আছে। এই বলে আমরা এক প্রকার দৌড়েই সেই বাড়ির থেকে বেরিয়ে আসি। গাড়িতে উঠে বসলাম। তখন মনে হলো যেন বুক থেকে বিশাল একটা ভারী পাথর নেমে গেল। ওই রাতের পর আমরা নিজেদের মধ্যে এই ব্যাপারটা নিয়ে কোনো আলোচনা করিনি, যেন আমরা ইচ্ছে করেই ওই রাতের স্মৃতিটা মাথা থেকে মুছে ফেলতে চাইলাম। অফিসে আবার আমাদের দেখা শুরু হলো। আমরা চেষ্টা করছিলাম আগের মতোই স্বাভাবিক আচরণ করতে। সেও স্বাভাবিক ছিল, কিন্তু প্রায় সে আমাদের তার বাসায় যাওয়ার জন্য জোরাজোরি করত। বলতো, চল আমার বাসায় গিয়ে কিছু খাই, চল বাইরে থেকে খাবার কিনে আমরা বাসায় গিয়ে খাই। কোনো মুভি দেখার প্ল্যান হলেও সে বলতো, চল আমার বাসায় গিয়ে মুভি দেখি। কিন্তু ওই সময়টায় নেটফ্লিক্সে একটা হরর মুভি রিলিজ হয়েছিল, মুভিটার নাম ঠিক মনে নেই, তবে চারদিকে খুব আলোচনা ছিল মুভিটা নিয়ে, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মুভি নাকি। এমনকি ওই মুভিটা দেখতে গিয়ে নাকি অনেকের ভয়ানক অবস্থাও হয়েছিল। তো আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম যে আমরা ওই মুভিটা দেখব। সে সাথে সাথে বলল, চল আমার বাসায় গিয়ে দেখি। আমাদের তো আগে থেকে ওর বাসা নিয়ে কেমন একটা ভয় কাজ করত, কিন্তু সে এত জোরাজোরি করতে লাগলো যে শেষমেশ আমরা রাজি হয়ে গেলাম। প্ল্যান অনুযায়ী আমরা বাইরে থেকে পিৎজা কিনে বাসায় চলে গেলাম। বাসায় ঢোকার পর সেই আগের মতোই ঘুটঘুটে অন্ধকার, পুরো বাড়িতে কোনো সারা শব্দ নেই। আমরা ওর রুমে গিয়ে বসলাম। পুরো মুভি চলার সময় রুমের ভেতরে শুধু ওই স্ক্রিনের আলোটাই ছিল, আর আমরা পিৎজা খাচ্ছিলাম। কিন্তু বিশ্বাস করুন, আমরা মুভির চেয়ে ওর দিকে বেশি তাকাচ্ছিলাম। ওর চোখ মুখের এক্সপ্রেশন, ওর চুপচাপ বসে থাকা, সবকিছু আমাদের কাছে মুভির চেয়ে বেশি ভয়ঙ্কর লাগছিল। আমাদের মনে হচ্ছিল আমরা কি আদৌ এখান থেকে আর জ্যান্ত ফিরতে পারব। ওর মতে ওই বাড়িতে ওর বোন, বড় ভাই আর বাবা মা সবাই থাকে, সাথে অনেক কাজের লোক আছে। কিন্তু আমরা ওর বাসায় 3-4 বার গিয়েছি, কোনোদিন ওর পরিবারের কাউকেই দেখিনি, কোনো কাজের লোককেও দেখিনি। পুরো বাড়িটা একটা মৃত্যুপুরের মতো নীরব থাকত, শুধু গ্যারেজ আর লনের একটা লাইট চলত। বাকি পুরোটা বাড়িতে ঘুটঘুটে অন্ধকার আর পিন ড্রপ সাইলেন্ট। এই অদ্ভুত পরিবেশের কারণে আমরা এত বেশি ভয় পেয়ে গিয়েছিলাম যে মুভি দেখার মাঝখানেই আমরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। স্ট্যাটাসটা ছিল এরকম, আমরা অমুকের বাসায় মুভি দেখছি, দেখা যাক আমরা জ্যান্ত পেঁচে ফিরতে পারি কিনা। শুধু তাই নয়, আমরা আমাদের এক বন্ধুকে মেসেজ করে বলেছিলাম আমরা ওর বাসায় আছি, যদি আমাদের কোনো খোঁজ না পাস তাহলে এখান থেকে এসে আমাদের উদ্ধার করিস। মুভি শেষ করে আমরা কোনো মতে ওখান থেকে যান নিয়ে পালিয়ে আসি। এরপর একদিন আমি আমার মায়ের সাথে বসে খাবার টেবিলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, মাকে সব খুলে বলছিলাম। ওর বাসার অন্ধকার পরিবেশ, ওর অদ্ভুত আচরণ, বাড়ির নিস্তব্ধতা, সবকিছু আমি মাকে বলেছিলাম। ওর কাছ থেকে কেমন যেন একটা নেগেটিভ এনার্জি আসে, আর ওর বাসায় আমরা কোনোদিন কাউকে দেখিনি। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি যখন খাবার টেবিলে বসে মায়ের সাথে ঠিক এই কথাগুলো বলছিলাম, ঠিক সেই মুহূর্তে আমার হোয়াটসঅ্যাপে ওর একটা মেসেজ আসলো। আমি চমকে উঠলাম। আমি সাথে সাথে মেসেজটা মাকে দেখালাম, বললাম, মা দেখো এই মাত্র ওর মেসেজটা এলো। মা মেসেজটা দেখে একটু গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, বাবা এই ছেলেটার কাছ থেকে তুমি দূরে থাকো, আমার কাছে ব্যাপারটা মোটেও সুবিধার মনে হচ্ছে না। ওর সাথে তুমি কি কোনো ছবি তুলেছো? আমি বললাম, না মা তেমন কোনো ছবি নেই। মা তখন বললেন, আমার মনে হচ্ছে ছেলেটার সাথে অন্য কিছু যোগাযোগ আছে, এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। কিছু মানুষ থাকে যারা মানুষের রূপ ধরে থাকলেও তাদের ভেতরে অনেক কিছু বাস করে, তুমি ওর সাথে মেলামেশা বন্ধ করে দাও। মায়ের কথাগুলো শুনে আমার মাথার ভেতরটা কেমন যেন ভরে উঠল। আমি ভাবতে লাগলাম, আসলে কি ছেলেটার ভেতরে জিন বা অন্য কোনো খারাপ টাইপের কিছু আছে? এর কিছুদিন পর আমাদের গ্রুপে অন্য একটা মেয়ের সাথে ওর ভালো বন্ধুত্ব হয়ে যায়। মেয়েটি আমাদের সাথেই কাজ করত, খুব হাসি খুশি আর মিশুক স্বভাবের মেয়ে। তো ধীরে ধীরে তাদের বন্ধুত্বটা একটা রিলেশনশিপের দিকে এগোতে থাকে। যখন আমরা দেখলাম ব্যাপারটা সিরিয়াস হয়ে যাচ্ছে, তখন আমি আর আমার বন্ধু মিলে ওই মেয়েটিকে অনেক বোঝানোর চেষ্টা করলাম। আমরা ওকে বললাম যে দেখ, ছেলেটাকে আমাদের স্বাভাবিক মনে হয় না, ওর সাথে জড়ানোটা তোর জন্য ঠিক হবে না, তুই ওকে এড়িয়েই চল। কিন্তু মেয়েটি আমাদের কথায় কান দিল না, সে উল্টো আমাদের উপর রাগ করল। তার মনে হলো আমরা হয়তো তাদের সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছি। ধীরে ধীরে সে আমাদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিল, এমনকি সে আমাদের দুজনকে ইনস্টাগ্রাম থেকে ব্লক পর্যন্ত করে দিল। আমরা ভাবলাম ঠিক আছে, ওর যদি এটাই ভালো মনে হয় তাহলে আমাদের আর কিছুই বলার নেই, আমরাও আর এই বিষয়ে মাথা ঘামালাম না। এরপর বেশ কয়েক মাস কেটে গেছে, হঠাৎ একদিন আমি জানতে পারলাম ওরা বিয়ে করে ফেলেছে, কিন্তু বিয়ের খবরটা ওরা কাউকেই জানায়নি, আমাদেরকেও দাওয়াত দেয়নি। আমি একটু অবাক হয়ে বিষয়টা ভাবলাম, কিন্তু খুব একটা গায়ে লাগালাম না। ভাবলাম ওদের জীবন ওরা যা ভালো বুঝেছে তাই করেছে। কিন্তু বিয়ের কিছুদিন পর হঠাৎ করে আমি খবর পেলাম যে ওরা আলাদা হয়ে গিয়েছে, মানে সেপারেশনে চলে গেছে তারা। আমি খুব অবাক হলাম, কারণ ওদের তো নিজেদের পছন্দেরই বিয়ে ছিল। আমি মেয়েটার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, অনেক কষ্টে ওর সাথে আমার কথা হলো। আমি জিজ্ঞাসা করলাম, কিরে কি হয়েছে, তোরা আলাদা হয়ে গেলি কেন? তোদের তো লাভ ম্যারেজ ছিল, তাহলে এভাবে হুট করে আলাদা হয়ে যাওয়ার কারণ কি? মেয়েটা কাঁদো কাঁদো গলায় আমাকে যা বলল তা শুনে আমি রীতিমতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। সে বলল, বিয়ের প্রথম সপ্তাহ থেকে ছেলেটা ওর উপর শারীরিকভাবে নির্যাতন করত, কথায় কথায় গায়ে হাত তুলত, ছেলেটার নাকি রাগের কোনো নিয়ন্ত্রণই ছিল না। যখন তখন হুটহাট রেগে গিয়ে মারধর করত। আমি তখন ওকে মনে করিয়ে দিলাম, আমরা তো তোকে আগে সাবধান করেছিলাম, তুই তো আমাদের কথা শুনিসনি। মেয়েটা এরপর হঠাৎ করে সব জায়গা থেকে গায়েব হয়ে গেল। সে তার ইনস্টাগ্রাম আইডি ডিঅ্যাক্টিভেট করে দিল, ফোন নাম্বারও বন্ধ। আমরা ওর কোনো খোঁজ খবরই আর পেলাম না। এভাবে আরো কয়েক মাস কেটে গেল। হঠাৎ একদিন মেয়েটা আমাকে অন্য একটা নাম্বার থেকে মেসেজ করলো। সে জানালো সে আমাদের সাথে দেখা করতে চায়। আমি আর আমার ওই বন্ধু মিলে ওর সাথে দেখা করতে গেলাম। দেখা হওয়ার পর মেয়েটাকে দেখে আমাদের খুব মায়া হলো। সে অনেকটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। মেয়েটা আমাদের দেখে ডুকরে কেঁদে উঠল। সে বলল, আমি আজ তোমাদের কাছে একটা কথা শেয়ার করতে এসেছি। যদি কখনো ওই ছেলেটা তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তোমরা কখনোই ওর সাথে কথা বলবে না, ওকে এড়িয়ে যাবে। আমরা বললাম, আমরা তো এমনিতেই ওর সাথে কোনো যোগাযোগ রাখি না, কিন্তু তুই আমাদের খুলে বল, আসলে কি হয়েছিল তোদের মাঝে। মেয়েটা তখন একটা দীর্ঘশ্বাস ফেলে যা বলতে শুরু করল, তা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। মেয়েটা বলল, তোমরা কি জানো, বিয়ের পর আমি যে বাড়িতে গিয়েছিলাম, এই বাড়িতে আসলে কারা থাকে? আমি বললাম, কি আবার? ওর বাবা মা বা ভাই বোন? ও তো সেটাই বলেছিল, যদিও ওর বাসায় গিয়ে কখনো আমার তাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ বা কথা কিছুই হয়নি, কিন্তু ও তো বলেছিল ওর বাসায় ওর বাবা মা ভাই বোন এবং অনেকগুলো কাজের মেয়ে আছে বা ছেলে আছে। আমি তো এটাই জানতাম। মেয়েটা একটা ম্লান হাসি হেসে বলল, না, ওই বাড়িতে ওর পরিবারের কেউ থাকে না। ওর বাবা মায়ের অনেক আগেই সেপারেশন হয়ে গেছে। ওর মা আর ভাই বোন অন্য একটা বাসায় থাকে। ওই বিশাল বাড়িতে শুধু ওর বাবা একটা মাত্র রুমে থাকেন, আর বাকি পুরো বাড়িতে থাকে জিন। আমি আর আমার বন্ধুরা একে অবস্থিকে তাকালাম। আমাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি ঠোক গিলতে গিলতে বললাম, জিন মানে কি বলছিস তুই এসব? ওর বাড়িতে ওর বাবা আর ও ছাড়া জিনরা থাকে, এটা কি আসলে সত্যি? আমি আসলে নিজের সাথে বেশ যুদ্ধ করতে লাগলাম, কারণ এই কথাগুলো আসলে বিশ্বাস করার মতো কোনো কথা ছিল না। আমি মনে মনে ভাবছিলাম, এটা কোন ধরনের কথা, এরকম কি আসলে সম্ভব? এক ধরনের দোটানায় পড়ে গেলাম আমি। আমি বুঝতে পারছিলাম না কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা বিশ্বাস করব কোনটা বিশ্বাস করব না। মেয়েটা বলতে লাগলো, হ্যাঁ, ওই বাড়িতে জিনদের একটা গোটা বংশ বাস করে। ওরা ওই জিনগুলোকে কাজের লোক হিসেবে ব্যবহার করে। তোমরা কি কখনো ওদের ড্রয়িং রুমে গিয়েছো? আমি বললাম, আরে না, আমরা তো ওই অন্ধকার রুমটা ছাড়া আর কোন রুমেই ঢুকিনি, সব জায়গায় তো ঘুটঘুটে অন্ধকারই থাকত। মেয়েটা তখন বলল, শোনো, ওদের বাসায় ঢোকার সাথে সাথেই যে বড় ড্রয়িং রুমটা পড়ে, ওই রুমটা সবসময় বাইরে থেকে তালা মারা থাকে। কেন জানো? কারণ ওই রুমে লোহার তৈরি প্রায় 10-12 বড় বড় খাট পাতা আছে, আর ওই খাটগুলোতে ওই জিনেরা ঘুমায়। আমি শুনে থ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার কাছে বারবার মনে হচ্ছিল এগুলো মিথ্যা বা আমি স্বপ্ন দেখছি। একটু পরেই আমি ঘুম থেকে জেগে উঠব আর এই দুঃস্বপ্ন শেষ হয়ে যাবে। আমি খুব আশা করছিলাম, মনে মনে আল্লাহর কাছে দোয়াও করছিলাম যে আল্লাহ এটাকে একটা দুঃস্বপ্নেই বানিয়ে দাও তুমি, কারণ এত বড় একটা কথা প্রসেস করার মতো শক্তি সামর্থ্য কোনোটাই আমার ছিল না। আমি বিশ্বাস করতেছিলাম একেবারে অপারক। মেয়েটা আবার বলতে লাগল, ওদের বাসায় নাকি পুরো জিনের একটা বিশাল বংশ থাকে, আর ওই জিনগুলোই নাকি ওদের বাসার সব কাজ করে, রান্না করা থেকে শুরু করে কাপড় ধোয়া, স্ত্রী, ঘর পরিষ্কার করা, সব তারাই করে। মেয়েটা আরো ভয়ঙ্কর কিছু কথা বলল। সে বলল, বিয়ের পর প্রথম কয়েকদিন আমি কিছুই বুঝতে পারিনি, ধীরে ধীরে আমি খেয়াল করলাম আমি যখন রান্নাঘরে যেতাম, দেখতাম সব কাজ নিজে নিজেই হয়ে যাচ্ছে। সালাদ কাটা, খাবার রান্না করা, টেবিল গোছানো, সবকিছু নিখুঁতভাবে করা। আমি ভাবতাম কাজের লোক হয়তো করে দিয়ে যাচ্ছে, কিন্তু আমি কখনো কোনো কাজের লোককে দেখিনি। আমার কাপড় চোপড় নিজে নিজে স্ত্রী হয়ে ওয়ার্ড্রোবে সাজানো থাকত। আমি ওকে জিজ্ঞাসা করলে সে বলত, আরে কাজের লোক আছে তো, ওরাই করে। কিন্তু আমি বুঝতে পারতাম যে এটা কোনো মানুষের কাজ হতেই পারে না। কিন্তু আমার মনের খটকা সে কোনোদিনও দূর করেনি। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার কি জানো, যখন আমাদের মধ্যে কোনো ঝগড়া হতো, তখন ও আমাকে কখনো নিজের হাতে মারত না। আমি যখন একা রুমে থাকতাম, তখন অদৃশ্য কেউ এসে আমাকে চর মারত, আমার চুল ধরে টেনে হিঁচড়ে মেঝেতে ফেলে দিত, আমার মুখে হাতে খামচি দিত, আর সেই খামচির দাগগুলো নখের দাগের মতো মাসের পর মাস আমার শরীরে রয়ে যেত। আমি ব্যথায় চিৎকার করতাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করতে আসতো না। ও আমাকে আগেই বলেছিল, এই বাড়িতে কখনো জোরে কথা বলবে না, জোরে কথা বললেই তোমার ক্ষতি হবে। মেয়েটার কথাগুলো শুনে আমার শরীরে সব লোম দাঁড়িয়ে গেল। মেয়েটা বলল, আমি কাউকে এই কথাগুলো বলতে পারতাম না, কারণ আমি নিজের ইচ্ছায় পরিবারের অমতে গিয়েই তোকে বিয়ে করেছিলাম। তাই আমি আমার বাবা মাকেও কিছু জানাতে পারিনি। আমি দিনের পর দিন এই ভয়ঙ্কর অমানবিক অত্যাচার সহ্য করেছি। এক সময় আমি সহ্য করতে পারলাম না, না পেরে কোনো মতে ওই বাসা থেকে পালিয়ে আসি। এখন আমি অন্য একটা জায়গায় আমার আত্মীয়ের বাসায় লুকিয়ে আছি। আমি ভয়ে আমার পরিবারকেও আমার ঠিকানা জানাইনি। আমার ভয় হয় ওই জিনগুলো হয়তো আমাকে খুঁজে বের করে ফেলবে। আমরা মেয়েটার হাতে অনেকগুলো আঁচড়ের দাগ দেখলাম। ছয় মাস পার হয়ে যাওয়ার পরও দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমরা বুঝতে পারলাম মেয়েটা কতটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। আমরা ওকে সান্ত্বনা দিলাম, বললাম যে আমরা সবসময় ওর পাশে আছি। ডিয়ার লিসেনার্স, আপনারা হয়তো ভাবছেন এই ঘটনা শেষ এখানেই, কিন্তু না, আসল ভয়ঙ্কর ব্যাপার তো এখনো বাকি, আর কেবল শুরু। মেয়েটার সাথে দেখা করে আসার ঠিক দুই দিন পরের ঘটনা। আমি আমার রুমে বসে ল্যাপটপে কাজ করছিলাম, হঠাৎ আমার ইনস্টাগ্রামে একটা ফলো রিকোয়েস্ট আসলো। আমি প্রোফাইল চেক করে দেখলাম কোনো ছবি নেই, কোনো পোস্ট নেই, ফলোয়ার মাত্র একজন বা দুইজন, কিন্তু নামটা দেওয়া ওই ছেলেটার। আমি একটু অবাক হলাম, কারণ আমার ফোন নাম্বার বা ইনস্টাগ্রাম আইডি অনেক আগে চেঞ্জ হয়ে গিয়েছিল, ওর এই নতুন আইডি তো পাওয়ার কথা না, কোত্থেকে পেল? আমি আমার অন্য বন্ধুদেরও মেসেজ দিয়ে জিজ্ঞাসা করলাম, তারাও জানালো তাদের কাছেও একই আইডি থেকে ফলো রিকোয়েস্ট আসছে। আমার বুকের ভেতরটা আবার কেমন যেন করে উঠল, আমি রিকোয়েস্টটা ডিলিট করে দিলাম। কিন্তু এর কিছুক্ষণ পরেই আমার হোয়াটসঅ্যাপে একটা আননোন নাম্বার থেকে ভয়েস নোট আসলো। আমি ভয়ে ভয়ে ভয়েস নোটটা প্লে করলাম। ওপাশ থেকে সেই পরিচিত গলা, সে বলছে, হেই ম্যান, অনেকদিন দেখা নেই, চল না একদিন দেখা করি, তুই আমি আর ওই ফ্রেন্ডটা, চল আমরা সবাই মিলে আমাদের বাসায় ডিনার করি। ভয়েস নোটটা শোনার পর আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি কোনো রিপ্লাই দিলাম না। আমি সাথে সাথে মেয়েটাকে কল করে সব জানালাম। মেয়েটা খুব ভয় পেয়ে গেল। সে বলল, প্লিজ তুই ওখানে যাস না, ওকে এখনই ব্লক করে দে, ও যদি তোদের বাসায় চলেও আসে তবু ওর সাথে কথাও বলবি না, কোথাও যাবি না, ও হয়তো জিনগুলোর সাহায্যে তোদের আর আমাকে খোঁজে বের করে টার্গেট করেছে। আমি সাথে সাথে আমার মাকে সব খুলে ফেললাম। মা খুব সিরিয়াসলি বললেন, বাবা ওই ছেলেটার সাথে আর কোনোদিনই যোগাযোগ রাখবি না, তুমি এখনই নাম্বার ব্লক করে দাও, এসব খারাপ জিনিসের সাথে যাদের সম্পর্ক থাকে তাদের সাথে মিশলে তোমার নিজেরও ক্ষতি হতে পারে। আমি মায়ের কথা মতো সাথে সাথে সব জায়গা থেকে তাকে ব্লক করে দিলাম। আল্লাহর রহমতে এরপর থেকে সে আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি। কিন্তু ওর বাসায় যাওয়ার ওই ভয়ঙ্কর স্মৃতিগুলো আজও আমাকে তাড়া করে বেড়ায়। ওর ব্যাপারে কথা বলতে গিয়ে আমার আরো কিছু ছোট ছোট অদ্ভুত ঘটনার কথা মনে পড়ে। ছেলেটা মিষ্টি আর ঝাল খুব বেশি খেত, মানে অতিরিক্ত খেত, এমন ঝাল খেত যা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। একদিন আমরা একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছি, সেই খাবারে এক্সট্রা চিলি ফ্লেক্স দিয়ে বলল, এক চামচ না, দুই চামচ না, তিন চার চামচ ভরে সে ঝাল নিল। তারপর সেটা মাখিয়ে খুব আয়েশ করে খেতে লাগলো। আমি ওর খাওয়া দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এটা তুই কিভাবে খাচ্ছিস? সে বলল, এসব খাওয়া কি কোনো ব্যাপার? আমি একটু বেশি ঝাল খাই। তুই কি খেতে পারিস ঝাল? খেয়ে দেখা তো। আমি অবাক হয়ে এক লোকমা মুখে দিয়েছিলাম, আর ওই এক লোকমাতেই আমার মনে হল আমার সেন্স কাজ করা বন্ধ করে দিয়েছে। অথচ সে খুব শান্তভাবে কোনো রিয়াকশন ছাড়াই ওই খাবারটা খাচ্ছিল। ওর কোনো ঘাম হচ্ছিল না, চোখ দিয়ে পানি ঝরছিল না, যেন ওটা কোনো ঝালই না। এগুলো তো কোনো স্বাভাবিক মানুষের কাজ হতে পারে না ভাই। আর একটা ব্যাপার হল, ওই বিশাল বাড়িটার ছাদটা ছিল অনেকগুলো ধাপে তৈরি, মানে একটা লেভেলের উপর আরেকটা লেভেল। একদিন আমরা যখন ওর বাসায় গিয়েছিলাম, তখন আমি খুব পরিষ্কার দেখেছিলাম যে নিচের একটা লেভেলের পাঁচ ছয়টা ছোট বাচ্চা খেলছে। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, কি রে তোর বাসায় কোনো বাচ্চা তো নেই, তাহলে ওরা কারা? সে আমার কথার কোনো উত্তর দিল না, শুধু একটা অদ্ভুত হাসি দিয়েছিল। ওর সেই হাসিটা আমার এখনো মনে আছে, ওই মুন্না ভাই MBBS এর মুভির প্রিন্সিপালের হাসির মতো। খুব রাগের সময় মানুষ যেমন জোর করে হাসে, ঠিক তেমন একটা হাসি। ওর কাছে খুব পুরনো মডেলের একটা বাটন ফোন ছিল। ওই যুগে যখন সবার হাতে লেটেস্ট মডেলের স্মার্টফোন, তখন সে ওই ছোট্ট বাটন ফোনটা ব্যবহার করত। আমরা যখন ওর বাসায় যেতাম, তখন ও ওই ফোনটা দিয়ে কাউকে একজনকে কল করে বলত, আমি এসেছি। আর আমরা বাসায় পৌঁছানোর সাথে সাথেই ওই বিশাল লোহার গেটটা নিজে নিজেই খুলে যেত। আমরা জিজ্ঞেস করে বলতো কাজের লোক খুলে দিয়েছে, কিন্তু আমি জানি ওই গেট কোনো মানুষ খুলত না। আমি খুব ভাগ্যক্রমে ওই অন্ধকার জগৎ থেকে নিজেকে বের করে আনতে সক্ষম হয়েছি। আমার ওই ফ্রেন্ডটাও এখন আবার নতুন করে সংসার শুরু করেছে। সে এখন বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু সে এখনো মাঝে মাঝে বলে তার এখনো মনে হয় কেউ একজন তার সাথে ঘুরে বেড়াচ্ছে, তাকে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু সামনে আসে না। সে সবসময় কোন এক অদৃশ্যর উপস্থিতি খুব ভালোভাবেই টের পায়। ভাইজান, আমরা হয়তো অনেক সময় অনেক কিছু না বুঝেই এমন সব মানুষের সাথে জড়িয়ে পড়ি যাদের আসল রূপটা আমরা কখনোই হয়তো দেখতে পাই না, কিন্তু আল্লাহ হয়তো আমাদের রক্ষা করার জন্যই কিছু ইঙ্গিত দিয়ে দেন। আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি যে তিনি আমাকে এই ভয়ঙ্কর মানুষের হাত থেকে রক্ষা করেছেন এবং এই অন্ধকার বাড়ির ছায়া থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। আজও যখন আমার মনে পড়ে ওর সেই চাউনি, ওর সেই হাসি, ওর মেসেজগুলো, ওর ভয়েস নোটগুলো, আমার আত্মা শুকিয়ে যায়। আমি এখন একটা মানসিক ট্রমার মধ্যে থাকি। আমি কারোর সাথে বন্ধুত্ব করতে পারি না, সন্দেহ হয়। আমার মাও বলেন কারোর সাথে বেশি জড়ানোর প্রয়োজন নেই, এতে করে নিজেরই ক্ষতি হতে পারে। আমি এখন বলতে গেলে প্রায় একাই থাকি। বিয়ে করেছি কিছুদিন আগে, আমার যে কলিগের সাথে আমার ভালো সম্পর্ক তৈরি হয়েছিল আমি তাকেই বিয়ে করেছি। এবং আমরা দুজন যদি কেউ কখনো আমাদেরকে কোথাও দাওয়াত দেয়, আমরা সেখানে যাই না, কেননা দাওয়াতের প্রতি আমাদের একটা আলাদা ধরনের ভয় সৃষ্টি হয়েছে। আমরা যখন ওর বাসায় যেতাম, সেই অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, সেই হালকা মৃদু আলো, নিজে থেকে গেট খুলে যাওয়া, সেই বড় বড় লোহার খাট, সেগুলোর কথা যখন আমাদের মনে পড়ে আমাদের আত্মা শুকিয়ে যায়। আমরা স্বাভাবিক জীবনযাপন করছি ঠিকই, কিন্তু মানসিক দিক থেকে আমরা কেউই স্বাভাবিক আর হতে পারিনি। আমার মনে হয় না আমরা কখনো স্বাভাবিক হতেও পারবো। অনেক মনোবিজ্ঞানের কাছে গিয়েছি, থেরাপি নিয়েছি, বিভিন্ন সেশনে বসেছি, কিন্তু আজ পর্যন্ত সেই ভয় আমাদের মধ্যে রয়েই গেছে। এই ভয় হয়তো আমাদেরকে কখনো মুক্তি দেবে না, কখনো আমাদেরকে ছেড়ে যাবে না। আমরা হয়তো এই ভয়ের কাছেই বন্দী হয়ে থাকব আজীবন। আমার বন্ধুটা আমাদের সাথে কি করতে চেয়েছিল আমি জানি না, সে কেন বারবার আমাদেরকে তাদের বাসায় ডাকতো আমি সেটাও জানি না। আমরা হয়তো তার হাতে বন্দী নেই, কিন্তু তার দেয়া যে ভয় আছে সেটার হাতে আমরা আজও চিরজীবনের জন্য কয়েদি হয়ে রয়েছি। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আমাকে যিনি শেয়ার করেছেন, তিনি তার জীবনের একটা অত্যন্ত ভয়াবহ অধ্যায় পার করে এসেছেন। সকলেই তার জন্য দোয়া করবেন। আপনারাও ভাবতে পারেন, যদি এরকম কোনো বন্ধু আপনাদের থেকে থাকে, তাহলে আপনাদের জন্য সেটা কতটুকু ভয়ানক হতে পারে। আমি যখনই ভাবছি আমার শরীর শিহরে উঠছে, আমার হাতের লোম দাঁড়িয়ে যাচ্ছে, শরীর কাটা দিয়ে উঠছে। ইনশাল্লাহ খুব দ্রুতই আবার নতুন কোন ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি, ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভুট.কম এর সাথেই থাকবেন। আমি সিফাত আলম আজকের মতো আপনাদেরকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। যেই মুহূর্তে ইউটিউবে আমাদের অনেক সাবস্ক্রাইবার, সেই মুহূর্তে আমরা এটাও জানি যে অনেকে শুনছেন কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন, টু গেট অল দ্য নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই হিট করবেন। আমরা আরেকটা অডিও ক্লিপে যাব, চলুন শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া,
আমি মানিক রহমান সজীব বলছিলাম কুষ্টিয়া দৌলতপুর থানা থেকে। আর আপনাকে ভালো আছে বলবো না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোতে দলে থাকেন আর আমিও সেই দলেই আছি। আপনার শোয়ের সাথে আমার পথ চলা 2013 সাল থেকে ভোট FM এখান থেকে। তখন আমি যখন ছোট ছিলাম তখন শুনতাম আর কি, তখন থেকে এই পর্যন্ত আমি ভোট.কম থেকে বিভিন্ন ধরনের গল্প শুনে আসি এবং এখনো মাঝে মাঝে শুনি। রাত, বিশেষ করে রাত্রে যখন এখানে হেডফোন দিয়ে ম্যাথ করার সময় শুনি তখন আসলে খুবই ভালো লাগে এবং একটা রিয়েলিটি ফিলস বোধ করে কাজ করে। তো আমি কথা না বাড়িয়ে আমি আসল কথায় আসতেছি। আমি আমার এক ফ্রেন্ডের কথা বলবো, কারণ আমি এই পর্যন্ত যদি কখনো কোনো কিছু ফিল করি নাই এমন কিছু, যদিও আশায় থাকি যে কখন যদি এরকম একটা ফিল হয় বা ভৌতিক কোনো কিছু সম্মুখীন হই সেরকম কখনো হয়ে ওঠে নাই। তবে এই বিষয়ে একদিন রিসেন্টলি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম ভূত নিয়ে। কথা বলতে বলতে সে তখন আমাকে জানাইল যে সে আহার্ট এবং আহার দেখতো বা দেখে এবং বিভিন্ন মুভি এক্সপ্লেন, এটা থেকে মুভি এক্সপ্লেন দেখে, ভৌতিক সিনেমা দেখে। তো তখন আমি তাকে ভূত.কম এর কথা বললাম এবং এখান থেকে যে রিয়েল শো, মানুষের লাইফে ঘটা রিয়েল ভূতের ঘটনা বা জিনের ঘটনা যেগুলো আমরা আসলে শুনি এবং আমাদেরকে রোমাঞ্চিত করে, তো সেই বিষয়ে কথা বলার পর সে তখন ভূত.কম এর প্রতি ইন্টারেস্ট ফিল করে এবং সে তখন থেকে ভূত.কম শুনে। এবং মজার কথা হচ্ছে আমি যখন রাত্রে ম্যাথ করার সময় কানে ইয়ারফোন দিয়ে যখন ভূতের গল্প শুনি তখন মাঝে মাঝে আমার বেডের পাশে ঠিক জানালা দেখে বাইরে থাকাই ভূত কোনো কিছু দেখার জন্য, কোনো কিছু ফেস করার জন্য। যদিও বাইরে তাকানোর সময় একটা ভয় কাজ করে, তবু আল্লাহ একটা সাহস নিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু সেই দুর্ভাগ্য বা সৌভাগ্য বলেন কোনোটাই হয় নাই। তবে আমি আমার সেই বন্ধুর কথা বলতেছি, তখন বন্ধু এই ভূতের গল্প শোনার পর সে তখন আমাকে বললো যে হ্যাঁ সত্যি আহার্টস বা অন্যান্য গল্প থেকে ভূত .com এর যে স্টোরিগুলো সেগুলো তার কাছে অনেক রিয়েল লেগেছে এবং এটা রিয়েল, আমি তাকে বলেছি এগুলো সবই রিয়েল। তো একদিন সে তাকে আমাকে কিছুদিন আগে সে একটা কথা বললো, বিশেষ করে সে অস্বাভাবিক কিছু ঘটনা তার সাথে ঘটেছে, সে আমাকে আমার সাথে শেয়ার করেছে। তো সেই ঘটনা আমি বলতেছি, আমার বন্ধু ঠিক যেভাবে বলেছে সে আমি গল্পটা ঠিক সেভাবেই বলতেছি। অনার সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষার পর ম্যাচ থেকে অনেক ফ্রেন্ড চলে যাওয়ার পর সে ম্যাচে একাই ছিল, যেহেতু তার বাসায় কোনো কাজ না থাকায় সে ম্যাচে একা থেকে গিয়েছে। সে ভোট.কম আমার রেফারেন্স থেকে নিয়ে সে শুনতো, প্রতিনিয়ত শুনতো। তো হঠাৎ সে একদিন রাত্রে সে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, মানে অন্যান্য দিনের থেকে সে তাড়াতাড়ি কেন জানি তার ঘুম পাচ্ছিল এবং ঘুমিয়ে যায়। এবং হঠাৎ তার মাঝ রাত্রে ঠিক আনুমানিক দেড়টা কি দুইটা সেই সময় তার কোনো কারণে ঘুম ভেঙে যায় এবং সে তখন উপরে তাকিয়ে দেখে যে কোনো কিছু হচ্ছে কিনা বা কোনো কিছু বোঝার চেষ্টা করতেছে। এবং তার কাছে পরিবেশ তো কেমন থমথমে অস্বাভাবিক মনে হচ্ছিল, যদিও মাঝরাত সবকিছু থমথমে, তারপরেও তার কাছে আলাদা কেমন জানি অস্বাভাবিক মনে হচ্ছিল যে কোনো কিছু একটা তার চারপাশে রয়েছে, সে একটা অন্য কিছু লিভিং থিংস ফিল করতেছে। তখন উপর থেকে সে ডান দিকে তাকায়, তারপরে ডান দিকে তাকায় যে আশেপাশে তার কিছু আছে মনে হচ্ছে, কিন্তু সে তাকে দেখে কিছু নেই। কিন্তু হঠাৎ যখনই সে দেখতে পায় যে তার পায়ের দিকে তাকায় দেখছে যে ছোট্ট একটা বাচ্চা, চুলগুলো কেমন রক্ত চেহারা কেমন রুকসুক এবং চুলগুলো এলোমেলো। তার দিকে চোখগুলো বড় বড় করে তাকিয়ে রয়েছে। আর সেই বাচ্চাটাকে দেখতে একদম কালো ছায়ার মতন, যদিও তার রুমে ড্রিম লাইট জ্বলছিল, সেই ড্রিম লাইটে স্পষ্ট সে দেখতে পাচ্ছে একটা ছায়া মূর্তি তার সামনে দাঁড়িয়ে চোখগুলো বড় বড় করে, এবং তার সামনে সেই ছোট বাচ্চাটা কেমন একটা মুস্কি হাসতেছে। সে প্রথম এটা দেখার পর সে তার বোঝার ভুল ভেবে সে যখন উঠে বসলো তখন দেখে হ্যাঁ সেই কালো ছায়া মূর্তিটা তার সামনে রয়েছে এবং তার সামনে দাঁড়িয়ে মুস্কি হাসতেছে। এবং সে তখনই বন্ধুটি তখন সে ভয় ফেলে কাজ করে এবং সে তখন জোর আটকে চিৎকার দেয়, কারণ সে ভেবেছে হয়তো বা চোর। সে যখন চোর চোর বলে চিল্লায় এবং ঠিক তার দোতলায় ম্যাচ ছিল এবং তিনতলায় বাসার মালিক ছিল, এবং সে ঠিক বাসার মালিককে চোর চোর বলে ডাকতে শুরু করলো। সে বাসার মালিকের নাম ধরে চোর চোর বলে ডাকছিল এবং তার এই কথা শুনে এবং তার চিৎকার শুনে সে ছোট বাচ্চার ছায়া মূর্তিটা তার সামনে হাত নাড়াতে নাড়াতে বসে পড়লো এবং বসে পড়ে নিচে অদৃশ্য হয়ে গেল। সে যখন ভয় ভয় যখন আরো হালকা একটু কাছে গিয়ে দেখলো, সে দেখলো যে না কোনো কিছুই নেই, সবকিছু স্বাভাবিক, কিন্তু সে এখনো বোঝতে পারতেছে না সেটা কে ছিল, সে ছায়া মূর্তিটা কিসের, যে তাকে দেখে হাসছিল এবং সে যখন চোর চোর বলে চিৎকার দিতে লাগলো ভয় পেয়ে, তখন সে বাচ্চাটা হাত নাড়াতে নাড়াতে নিচে বসে পড়ে উধাও হয়ে গেল। সে আসলে এই কেন ঘটনাটা ঘটেছে সে নিজেও জানে না এবং সেটা সে আমাকে শেয়ার করেছে। এবং তারপরে সে দৌড়ে যে লাইট অন করে এবং বাসার মালিককে ডাকে, বাসার মালিক আসে এবং দেখে না রুমে কোনো কিছু নেই, যদিও রুমটার ভিতর থেকে লক করা ছিল। তো রাসেল ভাই, আমার কাছে গল্পটা এই পর্যন্তই এটুকুই ছিল, যদিও এটা তেমন বেশ একটা ভয়ের নয়, তারপরেও তার কাছে এক ভয় লাগা কাজ করে এবং সে আমাকে যখন এই গল্পটা শেয়ার করছিল তখন সে আসলে ভয় পাচ্ছিল এবং তার হাত কাঁপছিল, আমি দেখলাম স্পষ্ট বুঝতে পারলাম। এবং রাসেল ভাইয়ের সেই গল্পটা শোনার পর আমি সেদিন রাত্রে ম্যাথ করতে করতে ভূতের ভাবে শুনতে শুনতে যখন রাত 11:30 বেজে যায় তখন আমি ঠিক ঘুমানোর আগে জানালার দিকে তাকাচ্ছিলাম ভয়ে ভয়ে, যদিও ভয় পাচ্ছিল তারপরে ভয়ে ভয়ে তাকাচ্ছিলাম যে কোনো কিছু যদি এরকম দেখতে পারি তাহলে ভালো হতো, সেটা রাসেল ভাইকে অবশ্য শেয়ার করতে পারতাম। সেই অবস্থার সম্মুখীন হওয়ার জন্য তাকাচ্ছিলাম কিন্তু সেটা আমি কোনো কিছু দেখতে পাই নাই। তবে আর একটা মজার জিনিস হচ্ছে এই ভূত.কম বা ভূত এফএম শুনে আমি ছোটবেলায় যেমন ভীতু ছিলাম, ভয় ছিল আমার, আমি মনে করি যে এখন তার থেকে অনেক ভয় কমে গেছে, বিশেষ করে আমি এখন সাহসী হয়ে গেছি, আমি নিজে বুঝতে পারি যে হ্যাঁ আমি আগের মতন আর কোনো কিছু তুষ্ট বিষয়ে ভয় লাগা কাজ করে না। আর ভাইয়া, আমি আর একটা জিনিস মনে করি যে সবাই যেটাকে অস্বাভাবিক বলে সেটা আমার কাছে অস্বাভাবিক মনে হয় না, কারণ সবাই যেটা অস্বাভাবিক বলে আমার কাছে সেটা মনে হয় ভূত.কম। তো রাসেল ভাই, আজকে এই পর্যন্ত। যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সেটা আপনাদের চ্যানেলে ছেড়ে দেবেন এবং ভালো লাগলে জানাবেন। আর তাছাড়া ভূত.কম এ এটাই আমার প্রথম অডিও ক্লিপস, যদি একটু নার্ভাস ফিল কাজ করছে, তারপরেও একটু ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শেষবারের মতন আমি বলতেছি, আমি মানিক রহমান সজীব, কুষ্টিয়া দৌলতপুর থানা থেকে। ধন্যবাদ।
প্রিয় রাসেল ভাই, জিজ্ঞেস করবো না কেমন আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম মাহাদি হাসান নাফি, ময়মনসিংহ থেকে বলছি। ছোটবেলা থেকে ভূত এফএম এর নিয়মিত শ্রোতা, 2015 থেকেই ভূত এফএম শুনছি, তখন ক্লাস ওয়ানে পড়তাম। তখন অবশ্য ভূত এফএম রাতে শোনা হতো না, আমার আপু ভূত এফএম চালু করে রেকর্ড করে রাখতো আর আমি সকালে শুনতাম। একটু বড় হয়ে সবসময় ইচ্ছে হতো যদি কোনো ঘটনা পাঠাতে পারতাম, তাও তো কোনোদিন ঘটনা পাঠানো হয়নি, কিন্তু আজকে একটু সাহস করে একটা ঘটনা পাঠিয়ে দিলাম। তো ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি শুনেছি আমার মায়ের মুখে, আমার মায়ের ভাষায় আমি বলছি। তখন 2008 সাল, গ্রীষ্মের গরমের সময়, রাত 12টার দিকে আমার প্রচন্ড পানি পিপাসা পায়। ঘরে কোথাও পানি না থাকায় রাতে পানি আনতে টিউবওয়েলে যেতে হবে। টিউবওয়েলটি ছিল বাড়ির উঠানে আর টিউবওয়েলের পাশে ছিল একটি নারিকেল গাছ। যখন আমি টিউবওয়েলের কাছে গেলাম, তাদের আচ্ছাদ হতে দেখতে পেলাম একটি লম্বা ছায়া মূর্তি টিউবওয়েলের হাতল ধরে দাঁড়িয়ে আছে। আকৃতি আমার ছোট চাচার মতো, তাই জিজ্ঞেস করলাম, কে ওখানে ছোট চাচা? আবার জিজ্ঞেস করলাম, কে ওখানে ছোট চাচা? না, কোনো সাড়া দিল না। তাই আমি একটু এগিয়ে গেলাম ধরার জন্য, কিন্তু ভাবলাম এত ডাকার পরও যেহেতু সাড়া দিল না তাহলে কি ধরা ঠিক হবে, তাই আমি আর ধরলাম না, ঘরে চলে আসলাম। পরদিন সকালে আমি ছোট চাচাকে জিজ্ঞেস করলাম, আপনি কি রাতে টিউবওয়েলে দাঁড়িয়েছিলেন? তিনি উত্তরে বললেন, রাতে তো আমি বাড়ি আসিনি। তার ঠিক কিছুদিন পর রাত 2:30 দিকে আমার টয়লেট যাওয়ার প্রয়োজন হয়। উল্লেখ্য, গ্রামের বাড়ি থাকায় টয়লেট বাড়ির পিছনে, বাড়ির পিছনে ছিল আর বাসঝাড়ের কাছে ছিল। আমি টয়লেটে গেলাম, টয়লেটের ভিতর থেকে আমি শুনছি বাস ভাঙার শব্দ। মনে হচ্ছিল যেন কিছু একটা বাসঝাড় দুমড়ে মুচড়ে আমার দিকে এগিয়ে আসছে। আর যত বুঝতে পারছিলাম এটা কোনো স্বাভাবিক ঘটনা না। তারপর আমি টয়লেট থেকে বের হয়ে দৌড়ে ঘরে চলে আসি, পিছনে ঘুরে তাকানোর সাহস হয়নি। ঘরে এসে আমার হাজবেন্ডকে ডেকে তুলে বলি যে আমার সাথে এরকম ঘটেছে। তারপর আমার হাজবেন্ড এখানে গিয়ে দেখে সব একদম ঠিকঠাক, একটা ভাঙা বাসেরও চিহ্ন কোথাও নেই। তো ঘটনা এই পর্যন্তই, আমি আমার ঘটনাটা শেষ করেছি। যদি ভালো লাগে তাহলে সিলেক্ট করবেন।
Spirit, be here with me. কে তুমি?
Bhoot.com. The fear returns with Russell.
সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। ঈদের কিন্তু খুব একটা বেশি দেরি নেই, বেশ কিছু স্পেশাল এপিসোড আপনাদের উপহার দেওয়ার পরিকল্পনা আছে, আর সেই কারণেই ঘটনা পাঠাতে হবে খুব দ্রুত। আমাদের ইমেল করার অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনাদের ইমেলের অপেক্ষায় থাকলাম, পরবর্তী ঘটনায় যাব। চলুন শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। দোয়া করি আপনি সবসময় ভালো থাকেন। আমি মোহাম্মদ সবুজ আহমেদ, আমি একজন মালয়েশিয়া প্রবাসী। আমি আপনার সাথে 2011 সাল থেকে ভূত FM শুরু করে ভূত.com এর সাথে এপর্যন্ত আসি, প্রতিটা এপিসোড আমি শুনি। আপনার এপিসোড না শুনলে আমার রাত্রে ঘুমই আসে না। আমার সে সৌভাগ্য হয়েছে আমি 2018 সালে দুইটা এপিসোডে ঘটনা শেয়ার করছিলাম। আপনার ইনভাইটে আমি স্টুডিওতে গিয়ে শেয়ার করছি, আপনার দেখার সৌভাগ্যটা আমার হয়েছে। দোয়া করি আপনি যেন এভাবে এগিয়ে যেতে পারেন। আর আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটি ঘটেছে নেত্রকোনা জেলায়। কর্মসূত্রে আমি যে মালয়েশিয়াতে আছি, আমার সাথেই ওই নেত্রকোনার এক ভাই আছে, বন্ধু সম্পর্ক হয়ে গেছে আর কি। তার মুখ থেকে ঘটনাটি শোনা। তার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি এখন শাহাবুদ্দিন ভাইয়ের ঘটনাটি শেয়ার করব, তার মতন করে বলতেছি। হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলায় বাজার থেকে ফেরার পথে হঠাৎ একটি কালো বেড়াল রাস্তার সাইডে দেখতে পেলাম। পরে আমি মনে করছি স্বাভাবিক বিষয়ে বেড়াল থাকতেই পারে। পরে আমি আমার মতো করে চলে আসতেছি বাজার থেকে। বাজার থেকে আসার পথে আমার একটা মাঠ পেরোতে হয়, আর মাঠের মাঝখানে একটা কালভার্ট আছে, একটা ছোট ব্রিজ। তো আমি মাঠে ঢোকার আগ দিয়ে বিড়ালটিকে আবার দেখতে পাই। তারপরও আমার অতটা প্যারানর্মাল মনোভাব হয় নাই, আমি আমার মতো করে চলে আসছি। আসতে আসতে প্রায় কালভারটার কাছাকাছি চলে আসছি। অনেকটা সন্ধ্যা ঘনিয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে শীতের সময়। তো পরে কালভাটের উপরে দেখি একটা মানুষ বসে আছে। তো আমি স্বাভাবিকভাবে মানুষটাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার বাসা কোথায়? যেহেতু মানুষটাও অচেনা ছিল, তো পরে উনি ওনার যে ঠিকানা দিল সেটা আমার চেনা নাই, অনেক দূরের ঠিকানা। তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কোথায় যাবেন? পরে বলল অনেক, যে গ্রামের নামটি বলল আমাদের গ্রাম থেকে অনেক দূরে। তো পরে আমি ভাইটিকে বললাম, ভাই তাহলে তো আপনি অনেক দূরে যেহেতু যাবেন, আপনার কাছে তো কোনো ভ্যান রিক্সা বা কোনো গাড়ি নেই, তাহলে আপনি রওনা দেন, না হলে অনেক দেরি হয়ে যাবে। তো পরবর্তীতে ওই ভাইটি আমার কথা শুনে ওখান থেকে চলে গেল, হাতে একটা ছোট টর্চ লাইট ছিল। তে কিছু দূর যাওয়ার পরে ভাইটি মনে হলো মিলিয়ে গেল, কোনো লাইটের আলো টালো নাই, অন্ধকারে মিলিয়ে গেল। তো পরে আমি ভাবলাম যেহেতু নীরব পরিবেশ, কেউ নেই আশেপাশে, আমি একটু ফোনে কথা বলি। তো পরবর্তীতে আমি ফোনে কথা বলতে শুরু করলাম। কথা বলতে বলতে কখন যেন রাত হয়ে গেছে, অনেক রাত, আমি ঠিকই পাই নাই। তো পরে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 10টার কাছাকাছি। পরবর্তীতে আমি ফোন কাটার পরে হঠাৎ করে দেখি সেই কারো বিড়ালটি কালভাটের উপর বসে আছে। তো আমি তখন মনের ভিতরে একটু ভয় ভয় শুরু করলো যে এই এই সময় তো এই মাঠের মাঝখানে কালভাটের উপর এই বিড়াল আসার কথা না। তো পরবর্তীতে আমি বিড়ালটিকে সরানোর চেষ্টা করলাম। তো বিড়ালটি ক্রমেই বড় হতে থাকে। তো আমি এক সময় খেয়াল লক্ষ্য করে দেখলাম বিড়ালটি মানে স্বাভাবিক বিড়ালের চাইতে অনেক বড় সাইজের, একটা কালো বিড়াল অনেক বড় সাইজের হয়ে গেছে। তখন ও আমার পথ আটকায় দাঁড়িয়ে আছে, আমাকে যেতে দেয় না, আমি যতই বলি যাই সর ও যেতে দেয় না। তো পরে আমি একটা গাছের ডাল পাশ থেকে ভেঙে বিড়ালটির গায়ে ছুঁড়ে মারলাম। তো বিড়ালটি একটা চিৎকার দিয়ে ভ্যানিশ হয়ে গেল। তখন আমার আরো ভয় লাগলো। তো আমি ওখানে আর বেশিক্ষণ দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, দ্রুত পাছালাতে লাগলাম। একটা পর্যায়ে দেখা যায় বাড়িতে যাওয়ার কিছু দূর আগে হঠাৎ করে দেখি একটা গাছ আছে, তাল গাছ, গাছের নিচে তিনটা বিড়াল। আমি তিনটা বিড়াল দেখে আরো ভয় পেয়ে যাই। তিনটাই কালো রঙের বিড়াল ছিল, অনেক বড় বড়। তো আমি অনেক ভয় পেয়ে যাই, তা আমি দাঁড়িয়ে পড়ি। পরে বিড়ালগুলো মানুষের মতন হাসি দিতেছে আমার দিকে তাকিয়ে। তো আমি কি করব বুঝে উঠতে পারি না। পরে দিশেহারা হয়ে আমি ফের ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে হঠাৎ করে আমি দেখি আমি মাঠের মাঝখানে চলে এসেছি। আমি বাড়ির পথে না গিয়ে মাঠের রাস্তার ভিতরে চলে এসেছি। ওখান থেকে বাড়ি যাওয়ার মতো রাস্তার নাই, মাঠে তখন ফসল ছিল, মাঠ দিয়ে যাওয়ার পরিস্থিতি নাই। পরে আমি আবার ব্যাক করলাম, ব্যাক করে আবার মেন রাস্তায় উঠে দেখি সেই তিনটা বিড়াল সেই জায়গায় বসে মানুষের মতন করে হাসতে দাঁত বের করে। তখন আমি একটা উপায় বের করে আমি পোশাক করে চারিকোল সার্কেল দিয়ে মাঝখানে দাঁড়ায় আছি। মুরব্বিদের মুখে শুনছিলাম যে যদি খারাপ কিছু সামনে আসে তাহলে পোশাক করে দিলে নাকি আসতে পারে না, এই জন্য আমি পোশাক করে চারিকোল সার্কেল দিয়ে আমি দাঁড়িয়ে আছি মাঝখানে। তো বিড়ালগুলা তো বস হরে না, তো আমি ক্লান্ত হয়ে ওখানে বসে পড়ছি। বসে দিয়ে কখন ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। মানুষও আসে না একটা রাস্তা দিয়ে। তখন 2018 সালে বিশ্বকাপ খেলা চলতেছিল, বাজারে সবাই খেলা দেখতেছে, এজন্য পথে কোনো মানুষ নাই। তো পরে অনেকক্ষণ যাবার পরে আমি আবার জেগে উঠেছি, ঘুম ভেঙে গেছে আমার। জেগে উঠে দেখি বিড়ালগুলো নাই। তখন মনের ভিতর একটা স্বস্তি লাগলো যে এখন আমি বাড়ি যাই। পরবর্তী পাশে একটা পুকুর ছিল, পুকুরের ধারে দেখি কিছু পোলাপান, বাচ্চা পোলাপান খেলাধুলা করতেছে। তো আমি মনে করলাম হয়তো পাশের কোনো বাচ্চা কাছে হবে, কিন্তু আমি কখনো ভাবি নাই যে এত রাত্রে এখানে পোলাপান কিভাবে আসবে। তো আমি তাদের সাথে গিয়ে কথা বললাম যে তোমরা কারা, তোমরা এখানে কি করো বলছে। তখন বাচ্চাগুলা তখন তাদের কণ্ঠটা বাচ্চার মতো ছিল না, ওরা বড় মানুষের মতো কথা বলে আমার দিকে হাসে আর বলে, এখন কোথায় যাবি, কোথায় পালাবে এখন, তুই আমাদেরকে চিনিস নাই, আমাদের গায়ে তুই আঘাত করছিস, এখন কে বাঁচাবে তোকে, এইভাবে আমার দিকে ধেয়ে আসে। পরবর্তীতে আমি কুলকিনারা না পেয়ে বাড়ির দিকে জোরে দৌড়াতে থাকি। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে দেখি একজন মানুষ রাস্তার পাশে বসে আছে, মানে উনি আমার চাচা হয়, উনি হয়তো প্রসাব করার জন্য বাইরে এসেছিল। পরে ওনার কাছে গিয়ে আমি পড়ে যাই। তো চাচা তখন আমাকে ধরা ধরতে করে বলে, কি হয়েছে তোর, কই গেছিলি। আমি চাচার কোনো কথার উত্তর দিতে পারি নাই, ওখানে আমি সেন্সলেস হয়ে যাই। পরবর্তীতে চাচা আমার ধরে বাড়িতে নিয়ে যায়। পরে বাড়িতে গিয়ে লোহা গরম করে পানি এবং লবণ পানি এগুলা খাওয়িয়ে, পরে যখন আমার সেন্স ফেরে আমি সবাইকে সব ঘটনা খুলে বললাম। পরবর্তীতে আমাদের যে মসজিদের ইমাম সাহেব আছে ওনার কাছে নিয়ে গেল আমাকে। পরে উনি ঝাড়ফুঁক দিয়ে একটা তাবিজ দিয়ে দিছে আমার। তো রাসেল ভাই তারপর থেকে আমার সাথে আর কোনো ঘটনা ঘটে নাই, এখন পর্যন্ত ভালো আছি। আর হুজুর তখন বলছে ওটা খারাপ জিন ছিল, ওর গায়ে আঘাত করার জন্য আরো রেগে গেছে, এই জন্য ক্ষতি করতে চেয়েছিল। আর একটা কথা বলতে ভুলে গেছি রাসেল ভাই, ও যখন ওই বাচ্চা দেখে যখন ও বাড়ির দিকে দৌড় দিল, তখন ওর পেছন থেকে নাকি আওয়াজ আসছিল একটা, যে আজকের মতো তোকে ছেড়ে দিলাম, আর একদিন তোকে দেখে নেব, এই কথাটা নাকি ওই সময় ও শুনছিল। যাই হোক রাসেল ভাই, অনেকদিন ঘটনা শেয়ার করি নাই, ভূত.com দীর্ঘজীবী হোক, দোয়া করি আপনিও দীর্ঘজীবী হন। আর ঘটনাটা ভালো লাগলে শেয়ার করেন, আশা করি আরো ঘটনা আপনার কাছে পাঠাবো। প্রবাসী আছি তারপরও আপনাকে ভুলি নাই, প্রতিনিয়তই আপনার পাশে আছি এবং সবসময় থাকব। আরেকটা রিকোয়েস্ট রাসেল ভাই আপনার কাছে, আপনান ভাইয়ের ঘটনা অনেকদিন শুনতে পারি না, আপনান ভাই হঠাৎ করে এভাবে ঘটনা দেয়া বন্ধ করলো কেন, আপনি যদি জেনে থাকেন প্লিজ একটু বলেন। তো ভালো থাকেন রাসেল ভাই, আসসালামু আলাইকুম।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আজকের মতো এখানেই বিদায় নেব, ফিরে আসবো খুব দ্রুত, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন, আর ঈদের ঘটনা পাঠাতে একেবারেই ভুলে যাবেন না। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।